আমি সাধারণত মিডনাইটের জন্য শুক্রবার রাতে রেকর্ড করি এবং যদি কোনো ঘটনা থাকে সেটা বৃহস্পতিবার রাতে রেকর্ড করে ফেলি। মাঝখানে একটা দিন হাতে রাখি যাতে কোনো রকম ঝামেলা হলে সেই ঝামেলাটা যাতে পুষিয়ে দিতে পারি। গত পর্বটা আমি রেকর্ড করি শনিবার দিন রাতে। ওই শনিবার দিন রাতে ওই পর্ব রেকর্ড করার পরে আমি আমার ফোন চেক করি, কারণ আমরা কিন্তু একটা কোর্স পরিচালনা করছে এই মুহূর্তে মিডনাইট গ্রুপে। তো ওই কোর্সের জন্য শ্রোতাদের মেসেজগুলো আমাকে দেখতে হয়, পড়তে হয়, উত্তর দিতে হয়। সারাদিনে কিন্তু ফোন ভালোভাবে একবারও চেক করিনি, ফোন কল এসছে, ফোন কলগুলো রিটার্ন করিনি। যেভাবে স্বাভাবিকভাবে আমার মতো উন্মাদ চলাফেরা করে ওইভাবেই আমার জীবন আসলে ওরকমই। তো ফোনের মেসেজগুলো চেক করতে যে একটা জিনিস খেয়াল করলাম যে আমার ফোনে মিসড কল তো অনেকগুলো, কোন জায়গা থেকে মিসড কল আসছে সেটা বোঝা কঠিন নাম্বারগুলো দেখে, কিন্তু দুটা টেক্সট মেসেজ আসছে বড় সড়ো। এবং ওই দুটা টেক্সট মেসেজের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পর বুঝতে পারলাম যে এই মেসেজটা এসছে রঘুনাথের পরিবারের কাছ থেকে, কারণ তারা 6-7 বার ফোন দিয়েছিল, ফোন ধরেনি। সমস্যাটা হচ্ছে রঘুনাথের একটা ছেলে মিসিং। রঘুনাথের কজন ছেলে আমি নিজে যাই না, আমার জানা মতো তার দুই বিয়ে, মানে তার দুই স্ত্রী, এখন কোন ঘরের ছেলে সেটাও পর্যন্ত আমি যাই না। শুধু আমাকে বলেছিল যে বাবা বলেছিল, মানে রঘুনাথ নাকি তাদেরকে বলে দিয়েছিল যদি এরকম হয় তাহলে যদি আমার সাথে তারা যোগাযোগ করে। তো আমার সাথে তারা যোগাযোগ করলো, আমি তার যোগাযোগ করিনি। ওই মেসেজের পরের মেসেজটাই কিন্তু আর একটু ডিটেল লেখা ছিল, সেই ডিটেলটা ছিল এরকম যে বাবার দেখা দেখি সে নাকি সাধনায় বেরিয়েছিল, ওই ছেলে রঘুনাথের ছেলে, এবং সাধনায় বেরিয়ে নিজেকে খুঁজতে যেয়ে এখন সে নিরুদ্দেশ, এখন পরিবারের ভেতরে একটা ভয় কাজ করছে। এবং সেইখানে আরেকটা লেখা ছিল যে একটা দুঃস্বপ্ন পরিবারের সবাই দেখেছে, এইটুকু মেসেজ, এত কিছু লেখা যায় না। তো স্বাভাবিকভাবেই যায় না, আমাদের বসবো, নামাজ পড়বো, সময় হয়ে গেছে আমাদের, তখন 3:20 বাজে আর কি, কয়েক রাখা নামাজ আমার শেষ, তখন 3:20 বাজে, কয়েক রাখা নামাজ আমার শেষ, আমি একটু বসছি শুধুমাত্র, চিন্তা করলাম যে খুঁজি ওর ছেলেকে, তো আমি চিনি না, জানি না, খুঁজতে দোষ কই, 10-12 মিনিট তো খোঁজা যেতেই পারে। এবং এই পর্যায়ে আমি যে কথা বলবো এই কথাগুলো সবার বোঝার মতো নয়, কেবল যারা এই মুহূর্তে আমরা কোর্স করছি মিডনাইট হাওয়ার পডকাস্টের, ওই স্পেসিফিক কোর্স যারা পার্টিসিপেট করছে, তারা যারা ইতিমধ্যে 7-8 দিন পার করে ফেলেছে, তারা বুঝতে পারবে সহজে আমি কিসের কথা বলছি। এবং এই মুহূর্তে শ্রোতাদের ভিতর থেকেও কেউ কেউ বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলছি। তো তাকে খুঁজবো, আমি চিনি না, জানি না, চেহারা পর্যন্ত দেখিনি, নাম তো দূরের কথা, কোনো কিছুই জানি না, শুধুমাত্র দুটো মেসেজ। তাও এইটুকু তো অনেক সময় অনেক কিছু খুঁজে পাওয়া যেতে পারে। চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করার পরে খুব স্বাভাবিকভাবে আমি যেভাবে জিকির করি আমি সেভাবে জিকির করছিলাম চুপচাপ। একটা দীর্ঘ সময় ধরে এক স্থূল অন্ধকার আমার চোখের সামনে, চোখ কিন্তু আমার বন্ধ, চোখ বন্ধ অবস্থাও কিন্তু আমরা আমাদের মেমোরিতে যে ছবিগুলো থাকে সেই ছবিগুলোর মাধ্যমে ঘরে আনাচে কানাচে বুঝতে পারি যে কোন জায়গায় কি কি জিনিসপত্র থাকার কথা ছিল, কিন্তু চোখ বন্ধ অবস্থায় কিন্তু দেখি আমরা সেই কল্পনাটা, বাস্তবে কিন্তু দেখতে পাচ্ছি না। ওই অবস্থাতেই আমি দেখতে পাচ্ছি স্থূল একটা অন্ধকার, যে অন্ধকার নড়েও না ছড়েও না। আমি যে কি করে যাচ্ছি এই অন্ধকার ধীরে 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 মনে হচ্ছে বা নড়ছে নড়ছে, এমন একটা জায়গার দিকে নিয়ে যাচ্ছে যে জায়গাটা ধীরে ধীরে এরকম ভাবে প্রকাশ পাচ্ছে যে এটা বন জঙ্গল বোঝা যায়, কিন্তু এখন পর্যন্ত সব অন্ধকার। আমি দেখতে পাচ্ছি যে মাটিটা ভেজা, শুকনো পাতা পড়ে থাকা জঙ্গলের মাটি যেরকম হয় মাটিটা ভেজা, এবং সেই মাটিতে দুটা খুঁড়ের ছাপ। পর মুহূর্তে একটা শব্দ, যে শব্দটা আমার কানে আসছিল আর একটা গর্জন দেওয়ার মতো, এই শব্দ আমি চিনি, রঘুনাথের সাথে এই শব্দ জড়িয়ে, কাইয়ুমের সাথে এই শব্দ জড়িয়ে। আমি ওই শব্দটা শুনলাম, কিন্তু তখন পর্যন্ত অন্ধকারটা ওই রকমই, যেন অন্ধকারের ভিতরে গাছপালার ডানা বোঝা যায়। আমার সামনে থেকে একটা শব্দ আসছে, আমি দেখতে পাচ্ছি ওই অন্ধকারের ভেতর থেকে হেঁটে আসছে দানবের মতো একটা কিছু, যার চেহারাটা হালকা একটু প্রকাশ পেল আমার চোখের সামনে। ওই চেহারাটা মহীশূরের, সে বিশাল দেহ, সে গাছপালা দিয়ে তৈরি ছায়ার মতো একটা শরীর, মহীশূরের অনেক বিকট, অনেক লম্বা, অনেক বড়, দানবের মতো হোশ হোশ করছে, যেন খুব জোরে শ্বাস নিচ্ছে, খুব জোরে শ্বাস ফেলছে সে। আর চোখ চোখ দেখা যায় না, এখন অন্ধকার তো, শুধু এই অন্ধকারে মুভমেন্ট টের পাওয়া যায় নিঃশ্বাসের। এবার আমি দেখতে পাচ্ছি সে মিলিয়ে যাচ্ছে পেছনের দিকে আবারও, সে স্থূল অন্ধকার ফিরে আসলেও আবারও ফিরে এসছে জঙ্গলের সেই পরিবেশ, কিন্তু এবার আরেকটু উজ্জ্বল। এবার জঙ্গলের ভেতরে মাটির মাটির উপরে কি কি রয়েছে সেটা স্পষ্ট বোঝা যায়। মাটির উপরে ভেজা পাতা, ভেজা ডালপালা, এই সমস্ত কিছু, ভেজা মাটি জঙ্গলে যেরকম হয় সেরকম। একটা গুবড়ে পোকা হেঁটে যাচ্ছে, একটা গুবড়ে পোকা। এই গুবড়ে পোকা সে হেঁটে যাচ্ছে, সেই যেভাবে জঙ্গলের রাস্তায় বৃদ্ধপুর রাস্তায় যেভাবে একটা পোকা চলাফেরা করে সেইভাবে সে চলাফেরা করছে, কিন্তু অদ্ভুত ভাবে একটা মানুষের জুতো, একটা মানুষের জুতো সে কিভাবে জানি তার নিজের সাথে নিয়ে যাচ্ছে, না হাত না পা না কোনো কিছু। ওই গুবড়ে পোকাটা একটা গর্তের সামনে যে থামল, একটা গর্ত, সে গর্তটার ডায়ামিটার হবে আপনার আঙ্গুলের যতটুকু ডায়ামিটার অতটুকু। এই ডায়ামিটারের এই গর্তের সামনে যে গুবড়ে পোকাটা যেন কথা বলল গর্তের ভেতরে যে বসবাস করে তার সাথে, গুবড়ে পোকাটা শুনল, একটা লম্বা আঙ্গুল বেরিয়ে এলো এবং সেই জুতোটাকে টান দিয়ে ওই এক আঙ্গুলের গোলাকার যে জায়গাটা ডায়ামিটার ওইখান দিয়ে সে জুতোটাকে গলিয়ে নিয়ে গেল ভেতরে। অর্থাৎ সেই জুতা কোন এক ঐশী শক্তির কারণে নিজে শ্রিঙ্ক হলো, মানে ছোট হলো আকারে, এবং ওই ফুটো দিয়ে সে ভেতরে চলে গেল ওই হাতের সাথে ওই জুতাটা। এরপরে অনেকক্ষণ সময় ধরে শুধুমাত্র বয়ে চলা পানির শব্দ আর কোনো কিছু না। চোখ খুললাম, পৌনে পাঁচটা বেজে গেছে প্রায়, এত দীর্ঘ সময় কিভাবে গেল আমি জানি না, কিভাবে গেছে আমি জানি না। ঝটফট নামাজ পড়ে ফেললাম, নামাজ পড়ে শুয়ে পড়লাম, ঘুম আসে না, কারণ আমি এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। যদি আমি এখন এক কদম সামনে দিয়ে বই একটা লোককে খুঁজে বের করার জন্য, তাহলে আমাকে দুজনের সামনে পড়তে হবে। এক হচ্ছে মহীশূর, যার আবহস আমি ইতিমধ্যে পেয়ে গেছি, আর একজন হচ্ছে আর কেউ না, আর কেউ না, খচ্চর বাহিনী। কারণ এদের সাথে আমার সমস্যা অনেক আগের, এবং চারপাশে খচ্চর বাহিনী এমনিতেই বিদ্যমান। তো আমি ঘুমিয়ে পড়লাম। রবিবার দিন যেভাবে যায় সবার, আমার তো আসলে অন্যভাবে যায় দিনকাল। তো আমি রবিবার দিন যোগাযোগ করার চেষ্টা করলাম একবার, তো তাদের সাথে একবার যোগাযোগ করার চেষ্টা করলাম, যোগাযোগ হয়ে গেল এবং মোটামুটি আমাকে সবই বলল। ঘটনা হচ্ছে, তার ছেলে সে বাবার মতো নিজের আত্মশুদ্ধি, যেটা ঘটনা বলেছিলাম শুনতে পাবেন পেছনে গেলে, সে নিজের বাবার মতো আত্মশুদ্ধি খুঁজছিল, শান্তি খুঁজছিল, নিজের আরো বেশি পরিপক্কতা সে খুঁজে বেড়াচ্ছিল। বাবার চাইতেও বড় কোনো কিছু হওয়ার তার ইচ্ছা ছিল, কারণ বাবার কিছু বিদ্যা তার ভিতরে রয়েছে এবং সে মারাত্মকভাবে ফ্যাসিনেটেড ওই দেবতার ব্যাপারে। দেখুন, রঘুনাথ কিন্তু বিশ্বাস করে মহিষের একজন দেবতা, তো ওইভাবেই সেও তো তার ছেলেকে সেটাই শেখানোর চেষ্টা করেছে, কারণ সে মহিষকে ডেকে আনার পদ্ধতি খুব ভালো করে জানত। তো রঘুনাথের ছেলে বাবার কাছ থেকে তো সেই ব্যাপারে শুনেছে, দেখেছে, জেনেছে, কিন্তু ধীরে 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 তার হয়তো সেটার প্রতি আগ্রহ বাড়ছিল। এখন সে সাধনার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছে এবং সে এখন মিসিং। দুঃস্বপ্ন যেটা ছিল, সেই দুঃস্বপ্নটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এই দুঃস্বপ্নটা দেখেছিল এই ছেলের মা, এই ছেলের মা দেখেছিল। তারপরে সে অনেক জায়গা থেকে যোগাযোগ করার পরে রঘুনাথের কোনো না কোনো মাধ্যম, সে মাধ্যমে পরবর্তীতে সে আমাকে আর কি জানায়, কারণ রঘুনাথ বলে দিয়েছিল যে কোনো ঝামেলা পড়লে যাতে সরাসরি মানে আমার সাথে যাতে তারা যোগাযোগ করে। স্বপ্নটা ছিল এইরকম, ছেলে বসে আছে, মা দেখছেন যে ছেলে বসে আছে, উল্টো উল্টো দিকে বসে আছে, মানে পিঠ আমাদের দিকে দিয়ে সে উল্টো মুখে বসে রয়েছে। প্রথমে মা তাকে ডাকছে, সে পয়েন্ট অফ ভিউ থেকে মা তার সন্তানকে ডাকছে, কিন্তু সন্তান যখন তার দিকে ঘুরে তাকায় তিনি দেখতে পান যে তার সন্তানের চেহারা পুড়ে গিয়েছে অর্ধেক। অর্ধেক পুড়ে যাওয়া চেহারা থেকে গলে গলে তখন পুজোর মতো কি জানি পড়ছিল। তার ছেলে তার দিকে তাকিয়ে হাসছে, তার ছেলের পেছনে, ঠিক যেহেতু তার ছেলে আমাদের দিকে পিঠ দিয়ে বসে রয়েছে, তার সেই পিঠের একেবারে নিচের অংশ থেকে একটা গর্ত তৈরি হতে শুরু হলো। ওই গর্ত তৈরি হতে শুরু হওয়ার পর ওই গর্ত থেকে যে বেরিয়ে এলো সে তার নিজের আয়তন এত বিশাল করলো, সে বিশাল আয়তন দেখার পরে মনে হবে ছেলেটা শুধুমাত্র 10% হবে সেই বিশাল আকারের ওই শক্তির। ওই শক্তি তার ছেলেকে তুলে ধরে যেন তার ছেলে একটা বোমের পুতুল, এবং তার ছেলের হাত পা টেনে ছিঁড়তে শুরু করে, কিন্তু ছিঁড়তে শুরু করার আগে হাত পা গুলো ভেঙে ফেলে, এবং হাত পা ভাঙার যে শব্দ এবং হাত পা ভাঙার শব্দের সময় তার সন্তানের যে সে চিৎকার তাতে নিজে শুনতে পান। হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে তার হাত পা টেনে আবার ছিঁড়ল, সে হাত পা টেনে ছিঁড়ছে এবং ছিঁড়ে সেই টুকরো গুলোকে রাখছিল ওই গর্তের মুখের উপরে। ওই গর্তের মুখের উপরে যখন ওই হাত পা গুলো রাখা হচ্ছিল তখন ওই গর্তের ভেতর থেকে অদৃশ্য কোনো শক্তি এক একটা হাত এক একটা পা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অথচ গর্তের ডায়ামিটার এক আঙ্গুলের মতো। টানা হ্যাঁচড়া করে করে টানা হ্যাঁচড়া করে করে তিনি এক পর্যায়ে এটাও দেখতে পেয়েছিলেন যে ওই টানা হ্যাঁচড়া করছিল পায়ের আঙ্গুল ধরে, তার চাপের কারণে কাফ মাসল চামড়ার উপর দিয়ে বেরিয়ে এসছে যেন ক্রিম বা কোনো কিছু, যেটা হচ্ছে ক্রিমের মতো টেক্সচার, সেটাকে যদি আপনি চাপ দেন যে মুখ দিয়ে বেরোচ্ছে সেই মুখ দিয়ে বেরিয়ে আসার সময় একটা আকার নিয়ে বের হবে না, ওইরকম কাফ মাসল চামড়ার ভেতর থেকে বেরিয়ে এসছে প্রায় এরকম একটা অবস্থা ওই স্বপ্নে তিনি দেখতে পান। এছাড়া ছেলের সাথে কিন্তু যোগাযোগই নাই, কারণ তার ছেলের সাধনার সময় ছিল 41 দিন, এখন সে 41 দিন পার হয়ে গেছে অনেক আগেই। তো বিপদ মা আঁচ করতে পারছেন, মানে মা হিসেবে তিনি আঁচ করতে পারছেন ব্যাপারটাকে। তো তারপরে স্বপ্নটা তো ভেঙে গেল, ছেলে কোনো খোঁজ নেই। আমি এখন ভাবছি যে এই সমস্যার সমাধান আমি কিভাবে করব, কারণ আমি কাজ করতে পারবো না, একটা মানুষকে যদি আমাকে খুঁজে বের করতে হয়, সেই মানুষকে আমাকে খুঁজে বের করতে হবে কোন রকম সাহায্য ছাড়া। এখন একটা মানুষ যদি লুকিয়ে পড়ে তাকে বের করা খুব কঠিন। একটা মানুষকে যদি গায়েব করে ফেলে তাকে তো খুঁজে পাওয়া আরো কঠিন। এখন যদি দুটো ঘটনাই একই সময় ঘটে তাহলে তা ইম্পসিবল। নিজ ইচ্ছায় এবং তাকে গায়েবও করে ফেলা দুটি তো অনেক সময় সম্ভব একই সাথে, তা আরো বেশি কঠিন। অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক চিন্তা ভাবনা করার পরে ভাড়াটে সৈনিক যেভাবে কাজ করে ওইভাবেই ভাবলাম যে একটা স্টেপ আমি চাইলে নিয়ে দেখতে পারি, কিন্তু আমি খুঁজবো কিভাবে, তাকে আমি পাবো কোথায়। ঠিক যেইভাবে ঝুম্মন জায়গার খোঁজ পায় ঠিক ওইভাবেই খোঁজ বের করবো কিভাবে। বাসায় এলাম, অনেকক্ষণ ধরে কনসেন্ট্রেশন ধরে রাখার চেষ্টা করলাম। প্রথমে নামাজ পড়েছিলাম, এর মধ্যে দিয়ে দুই ওয়াক্তের নামাজও পার হয়ে গেছে আমার। মানে ওই দুই ওয়াক্তের নামাজের পরেও প্রত্যেকবারই যখন কনসেন্ট্রেশন ধরে রাখার চেষ্টা করছিলাম জিকিরের মাধ্যমে, কারণ আমার তো ওই লোকেশন জানা উচিত। আমি চাইলেই গোজারকে ধরে আনতে পারবো না, কারণ ওকে ধরে আনার পরপর ও পালাবেই। আমি চাইলেই কাউকে ডেকে এনে জিজ্ঞেস করতে পারবো না। আমাকে আমার মতো দেখতে হবে, আমাকে আমার মতো খুঁজে বের করতে হবে। আমি সেইভাবে কনসেন্ট্রেশন ধরে রেখে প্রায় ঘন্টাখানেক অনেক চেষ্টা করছিলাম, হচ্ছিল না, কারণ আমার চেহারার সামনে একটা জল হস্তি বসা ছিল, যে জল হস্তি বসে আছে তার পেছনের দিক আমার দিকে দিয়ে রেখে। অর্থাৎ আমি জিকির করার সময় যে বাধাটা পাচ্ছিলাম তা হচ্ছে একটা জল হস্তি তার পেছনের দিকটা আমার দিকে ঘুরিয়ে রেখেছে, এবং সেই পেছনের দিকে অসংখ্য লম্বা লম্বা লোম যে লোমগুলো গোল হয়ে ঘুরে আছে। এই অবস্থায় এইভাবে লড়াইটা চলেই যাচ্ছিল, জিকিরের লড়াই। এবং একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম আমাকে যেতে হবে কোথায়, কারণ আমি দেখতে পাচ্ছি আমি যেভাবে রাস্তাঘাটে ট্রাভেল করি আমি ওইভাবে ট্রাভেল করতে করতে একটা জায়গায় নামলাম প্রথমে, তারপরে রিক্সা জাতীয় কোনো কিছুতে উঠে আবার আরেকটা জায়গায় গেলাম, তারপরে হেঁটে যাচ্ছি গ্রামীণ পরিবেশের উপর দিয়ে। এরপর আমি বুঝতে পারলাম আমার লোকেশনটা কোথায়। আমি বুঝতে পারলাম অনেক সময় এই খবর জানা খুব বেশি কঠিন। অনেক সময় কোনো কিছু দেখাও যায় না, কিন্তু আমি দেখতে পেয়েছিলাম। দেখতে পাওয়ার পর চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, যেহেতু আমি আগের দিন রাতেও জিকিরের পরে আমি যা দেখেছি তার সাথে কোনো না কোনো ভাবে এই যে যে পথ সেই পথের একটা মিল রয়েছে। যে পথ যে বললাম কোথায় আমি তো জানি না, তার ছেলে যে কোথায় সাধনা বসেছে সেটা পর্যন্ত আমরা যাই না, কেউই যাই না। তো যেই লোকেশনটা মাথার ভিতরে খুব আঘাত ছিল ওই লোকেশনটার হিসেব নিকেশ করার পরে বের হলাম একদিন, কিন্তু অন্ধকারে জঙ্গলের ভেতরে হাঁটার মতো সেই সাহস এখন আর নেই যে সাহস দেড় বছর আগেও ছিল। এমনকি ওই এক মেয়ের লাশের পেছনে ছুটতে যেও ওই সাহস আমার ছিল, কিন্তু এখন সেই সাহস আমার নেই। নিজেকে বেশি প্রোটেকশন দিতেও পারছিলাম না, কারণ অনেক বেশি বেখেয়াল আমি। কিন্তু তারপরও ওই রাস্তা ধরে ওই জায়গা ধরে আমি যখন হিসাব মোতাবেক একটা জায়গায় এসে পৌঁছালাম, আমার দিল বারবার বলছিল যে এটাই সেই জায়গা, এটাই সেই জায়গা। এবং এর পিছনে আরো একটা কারণও রয়েছে যে আমি এই জায়গাটা কেন মনে হচ্ছে যে এই জায়গায় সঠিক, কারণ ওই ছেলের মানে মা, ওই ছেলের মা মানে রঘুনাথের স্ত্রী, সেও কিন্তু স্বপ্নে এরকম একটা জায়গায় দেখেছিল যেই জায়গাটা আমি এই মুহূর্তেটা ভাবছিলাম, এবং পৌঁছানোর পর সেই জায়গাকে আমি আমার নিজের চোখে দেখতে পাচ্ছিলাম, কারণ ওই জায়গাটা রাস্তার পাশে এবং অদ্ভুত ভাবে সেইখানে একটা খাম্বা পড়ে রয়েছে বিদ্যুতের, যার সাথে কোনো কানেকশন নেই কোনো কিছুর। ওই রাস্তার অপোজিট পাশে যে জঙ্গলটা নেমে গেছে ওই জঙ্গলটাই। এখন বাড়ি থেকে এত দূরে এসে যদি কোনো ব্যক্তি সাধনায় মগ্ন হয়, হতেই পারে, যারা সাধনা করে তারা এরকমই, আমরা তো ভিন্ন, আমরা তো বনজঙ্গলে যে সাধনা করব না, যে করার দরকার মনে করে সে সেটা করতে পারে চাইলে। ওই জঙ্গলের সামনে আমি দাঁড়ানো, তখন রাতের অন্ধকার, চাইলে এই দুইটা লাফ দিয়ে কিন্তু নিচের দিকে নামা যায়, কিন্তু এখন সেই সাহস কুলাচ্ছে না আমার কোনো মতে না। তো তারপরও আমি শুধুমাত্র রাস্তার এপার থেকে ওপারে যেয়ে দাঁড়াই, উদ্দেশ্য একটাই যে কাউকে যদি আমি পাই, কাউকে যদি পাই। ওই উদ্দেশ্যটা কিভাবে জানি, অন্তরের উদ্দেশ্যের খবর আল্লাহ তো ভালো জানেন। আমি সাহেব হয়তো টের পেয়েছিলেন, পেছন থেকে সালাম আসে, অনেকদিন পরে দেখা তো, অনেক বড় একটা সালাম দিলেন, আমি উত্তর দিলাম, খুশি হয়েছে ওনাকে দেখে। আসলেই উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি এইখানে কেন এসেছি। তখন আমি জঙ্গলের দিকে ইশারা করে বললাম রঘুর ছেলে এইখানে। উনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি জানলে কিভাবে, আমি তখন ওনাকে উত্তর দিলাম স্বপ্ন, স্বপ্ন ধরে ধরে এখানে এসেছি। উনি কিছু সময় চুপ ছিলেন, তারপরে উনি বললেন যমুনার সাথে চলে চলে এই বদগুণ ধরে ফেলেছ, এখন তুমি শান্তিতে যে কটা দিন ছিল সেই কটা দিন শান্তিতেই থাকো, তোমার এই সমস্ত কাজে না ঢোকাই ভালো। তখন আমি ওনাকে বললাম যে আর যাই হোক চলাফেরা তো করা লাগবে, আস্তে আস্তে ওজন বাড়া শুরু, আর ওজন বাড়তে বাড়তে কোন জায়গায় যে পৌঁছায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। উনি আমার কাছে এসে কাঁধের উপরে হাত রাখলেন, ওনার মানে হাত না একটা স্পর্শ। উনি আমাকে বললেন এই সব কিছু তো শুধু শান্তির জন্য তাই না, তাহলে এখন এই রাত বিরাতে এই ঠান্ডা আবহাওয়ায় তুমি বাড়ি থেকে এতটা দূরে, এইখানে যদি তোমার পা মুচকে যায় আশপাশ দিয়ে গাড়ি যাবে না তো, সেই আলো না ফুটার আগ পর্যন্ত এই রোড দিয়ে গাড়ি যাবে না, যদি একটা গাড়ি যদি যায় তোমাকে দেখে তারা মনে করবে অন্য মানুষ, বিপদে পড়লে কি করতে তখন। আমি আকাশের দিকে একবার তাকালাম, তারপরে পেছনে জঙ্গলের দিকে ঘুরে একবার তাকালাম, তারপর তার দিকে তাকিয়ে বললাম এই জন্যই তো আপনি এইখানে, এই জন্যই তো উনি আপনাকে পাঠিয়ে দিয়েছে জায়গায়, আমি এইখানে, আপনি আরেক জায়গায় ছিলেন, আপনি বাসায় গিয়েছেন, বাসায় আমাকে পাননি, আপনি ঠিকই এইখানে, ওই যে উপরে আল্লাহর ইচ্ছা। উনি না অবাক হয়ে গেল আমার কথা শুনে, আমি জানি না কেন, কিন্তু যেটা এখন বুঝি আপনাদের সাথে কথা বলা অবস্থা, তা হচ্ছে উনি আশাই করে নাই যে আমার এরকম উন্নতি হচ্ছে ধীরে ধীরে, আমার গলা মোটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, উনি বুঝতে পারছে যে আমি আর জোরে কথা বলি না এখন, আর উনি বুঝতে পারছে যে আমি জিদ থাকার পরও সেই জিদকে ধরে রাখার চেষ্টা করতে পারি এখন অনেক। আর এই যে বদগুণের কথা কেন বললেন জানেন, কারণ কৌতূহল মানুষকে না কুয়ার ভেতরে ফেলে দিতে পারে, কবর পর্যন্তও নিয়ে যেতে পারে, আবার শততলা ভবনের উপরে ছাদেও নিয়ে যেতে পারে, কোনটা ভালো কোনটা খারাপ তার তো কোনো ঠিক ঠিকানা নেই ওনার কথা যুক্তি। কিন্তু উনি কিন্তু আমাকে কিছু বলে না আর, তা আমি ওনাকে বাম হাত দিয়ে ইশারা দিলাম যে নামবেন। উনি আমাকে বলল তুমি এখানে এসছ, এখন আমি যদি নামি তুমি কাউকে দেখবে না, আমি তোমার জন্য এখানে থাকবো, আমি দেখবো, কোনো সমস্যা হলে আমি আসবো। আমি ওনাকে বললাম ঠিক আছে, ভেতরে ভেতরে না একটা অশান্তি লাগলো যে এটা কি বললো সে আমাকে, কিন্তু এটার উত্তর আমি পরে পাই ঠিকই, কেন সে বলেছিল যে আমি যেতে যাই সে বাইরে থাকবে। গামবুট ছিল না, গামবুট নিয়ে আসছিলাম, কোথায় জানি রাখলাম মনেও নেই আর খুঁজে পাইনি, এখন পা প্রোটেক্ট করব কিভাবে, মানে যে কোনো কোনো কিছুর হাত থেকে, ওইটা মাথার ভেতরে কাজ করছিল। আর একটা হাই পাওয়ারের টর্চ ছিল যেটাকে জ্বালানোর পরপর আবার হাত দিয়ে নিভিয়ে রাখতে হতো, অল্প আলোর প্রয়োজন, জঙ্গলের ভেতরে লাইট মেলেন না, দূর দূরান্ত মানুষও সেটা দেখতে পায়, আর লাইট মেলে তো ভূত কেউ খুঁজে পাবেন না, আর এখানে যার জন্য আসছি তাকে কে সহজে পাওয়া যাবে আলোতে। এখন অন্ধকারের ভেতরে অল্প যাতে দেখতে পারি ওই ব্যবস্থা করা, কিন্তু আমি এটাও জানি যে যদি আরো কিছু সময় কাটে এই অন্ধকারকে পুরোপুরি দেখতে পাবো, কারণ আকাশে চাঁদ আছে একটু, এক কোণাতে একটু হলেও আছে, মানে ওই সময় আকাশে চাঁদ দেখা যাবে না, কিন্তু একটা মানে একটা আবহাওয়া থাকে আলোর শেষের দিকে আর কি রাতের, তো আকাশ এই জন্য উজ্জ্বল ছিল, চাঁদ ছিল না। তো আমি জঙ্গলের ভেতরে লাইটটা নিভিয়ে কিছু সময় দাঁড়ালাম। আমি ওই রাস্তা থেকে নিচে দিকে নেমেছে 15-20 ফিট ভিতরে। আমি পেছন দিকে ইচ্ছে করে তাকাই না, কিন্তু আমি জানি উনি ওইখানে আছেন। তাকে নিঃশ্বাসটা নিলাম, নিঃশ্বাস ছাড়লাম, কান একদম সজাগ আমার, কান একদম সজাগ। এই সজাগ কানে আমি শোনার চেষ্টা করছি যে আশপাশে কি, শুধুমাত্র পোকা মাকড়, শুকনো পাতার শব্দ, গাছপালার শব্দ, নাকি অন্য কারো শব্দ শোনা যায়। একদম চুপ আমি, শুধু আমার নিঃশ্বাস পড়ছে আর নিচ্ছি, তাও একদম নিশ্চুপ। একটা শব্দ আমার কানে আসলো, ওই শব্দটা জোরে ফোঁস ফোঁস করে যদি কেউ শ্বাস নিয়ে নিজের সেই শ্বাসের শব্দকে আটকানোর চেষ্টা করে যেমন হবে ওরকম, দূরে অন্ধকারের ভেতরে, কিন্তু ধরতে পারছি না কোন দিকে। এর সাথে আরো দুইটা শব্দ আমার কানে আসতে লাগলো। কেমন যেন মনে হচ্ছে যে লক্ষ লক্ষ পিঁপড়া এক জায়গায় হওয়ার পরে তাদের মুভমেন্ট হচ্ছে এরকম একটা শব্দ, কেমন যেন এটা অদ্ভুত শব্দ। আর কেন যেন মনে হচ্ছে যে মুরগির ছানা আছে না, ছানা অথবা পাখির ছানা, ওরা যেরকম রাতের বেলা পিল 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 করে ডাকে না মাঝে মাঝে ঘুমের ভেতরে, ওইরকম দুই ধরনের শব্দ। এই দুই ধরনের শব্দ আমাকে ভালোভাবে মনে করিয়ে দেয় খচ্চর বাহিনী চারপাশে বিদ্যমান। কারণ যখন মাটির ভেতরে থাকবে তখন ওই যে বললাম পাখি যেরকম শব্দ করে ওইরকম শব্দ করবে, আর যখন মাটির উপরে থাকবে তখন কিন্তু ওই পিঁপড়ে অনেকগুলো এক জায়গায় একত্রিত হওয়ার পরে যেরকম শব্দ হবে সেরকম, ওই পিঁপড়ের কাছে কান নিয়ে গেলে ওই শব্দটা আপনি শুনতে পাবেন, এক ধরনের কমিউনিকেশন তাদের। এবার যখন আমি চোখ করলাম অদ্ভুত ভাবে আমি ভেতরে সব দেখতে পাচ্ছি, শুধু আমার পায়ের নিচে তীব্র অন্ধকার স্বাভাবিকভাবেই, কিন্তু আমার হাঁটুর উপরে যতটুকু অংশ দেখা যায় অতটুকু অংশ আমি ভিজিবিলি দেখতে পাচ্ছি অন্ধকারের ভেতরও, কারণ উপর থেকে একটু একটু হলেও আলো আসছে, ওই যে বললাম আকাশটা একটু উজ্জ্বল। তো আমি একটা শব্দ শুনতে পেলাম যেন কেউ খুব জোরে নিঃশ্বাস নিল, এরপরে আমি টের পেলাম যে সেই পাখির ডাক, মুরগির ছানার ডাক, ওইরকম অদ্ভুত ডাক আমি শুনতে পাচ্ছি। আমি ওইখানে তখনও দাঁড়ানো, আর আমি টের পাচ্ছি যে একটা ভারী বস্তুকে টেনে মাটির উপর থেকে সরানো হচ্ছে, কোন দিকে সরাচ্ছে তা আমি জানি না। একটা সময়ে আমি আরো দুইটা কদম ভেতরে ঢুকলাম, দুইটা কদম দেওয়ার সময় না একদম সব চুপ, একদম সব সাইলেন্ট। দুই কদম দেওয়ার পর পরই মানুষ যেভাবে ডাক ডাকে না, নাক ডাকে ঘুমের ভেতরে। কোনো কোনো সময় যখন জিন আক্রান্ত রোগীরা সেন্সলেস হয়ে পড়ে তারাও কিন্তু নাক ডাকে, কিন্তু তাদের সেই নাক ডাকাটা তো অদ্ভুত রকমের। একজন ঘুমন্ত মানুষ যে হুশে নেই তার ওই নাক ডাকার ওই শব্দটা কিন্তু অদ্ভুত, অর্থাৎ সে পজেসড, কিন্তু নাক সে ডেকে যাচ্ছে, কিন্তু শব্দটা কোথায়? মাটির উপরে তো না, কারণ শব্দটাকে কেউ যেন আটকে রাখার চেষ্টা করছে, কিন্তু না ডানে বামে না সোজা না কোন দিকে কোথাও নেই। ওই যে একটা আঙ্গুল পরিমাণ ডায়ামিটারের ওই গর্তের ভেতরে জুতো টেনে নিয়ে যাচ্ছে, এই জন্য বুঝতে পারছি যে ও মাটির নিচে এখন কোথাও না কোথাও, কিন্তু মৃত অবস্থায় না। ওদের পক্ষে সেটা সম্ভব, একজন মানুষকে মাটির নিচে একটা গর্তের ভেতরে রেখে দিনের পর দিন তাকে তাদেরকে তারা ঘুম পাড়িয়ে রাখতে পারবে, এটা একটু কঠিন না। আমি এদের ব্যাপারে হারে হারে জানি, হারে হারে আমি এদেরকে চিনি, খচ্চর বাহিনী। কিন্তু কথা হচ্ছে আমি এখানে মহীশূরের প্রেজেন্সটা পাচ্ছি, খচ্চর বাহিনীও মনে জানে যে এইখানে এক দানব আছে। মহীশূর খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এর আগে কিন্তু প্রত্যেকটা ঘটনায় বলে গিয়েছি এর ব্যাপারটায়, এর ব্যাপারে শুধুমাত্র ওই অদ্ভুত কিতাবের ভেতরে পাওয়া যায়, তাকে কিভাবে ডাকতে হয় কি না কি সমস্ত কিছু কিন্তু রঘুনাথ জানতেন। তো রঘুনাথই তো জানতেন সেই ব্যাপারগুলো বেশি ভালোভাবে। সেখান থেকে তার ছেলে জানতেই পারে এটা কঠিন না। এবং আমার যেটা মনে হয় যে জঙ্গলের ভেতরে সে যে এখন মানে এই কদিন এখানে ছিল সে মহীশূরে সাধনই করেছে, এই জন্য এই জঙ্গলের ভেতরে আমি মহীশূরের অবস্থান টের পাই। কিন্তু এখন সে হয়তো ঘুমে অথবা সে জাগ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই মুহূর্তে আমার মাথায় কোনোভাবে দূর ছিল না কচ্ছপানি এখানে কি করছে, পারপাস কি ওদের, ওদেরকে সবাই মোটামুটি ব্যবহার করে। বিভিন্ন আলেমরাই মানে যখন মানুষের চিকিৎসা করেন তারা যাদেরকে ছড়ান বা যাদেরকে বের করে ফেলেন এরা ম্যাক্সিমামই কিন্তু কচ্ছপবাহিনীর লোক। তা ওনারা কোনোভাবেই জানতে পারবে না, কেবল আমি জানবো। আর ওনারা যদি আর একটু ইনভেস্টিগেট করে তাহলে হয়তো জানতে পারবে যে এদের চারপাশে উপস্থিতি কতটা বেশি। ওই অবস্থায়ও আমি বুঝতে পারছিলাম না কেন ওরা এখানে। হিসাব নিকেশের যেটা বড় ব্যাপার হচ্ছে মহীশূরের সাধনা যে করছিল সে এখন খচ্চর বাহিনীর আন্ডারে, ব্যাপারটা কেমন হয়ে গেল না। আবার একই জঙ্গলে মহীশূর অবস্থান করছে আবার খচ্চর বাহিনীও, এইটাও তো আবার কেমন হয়ে গেল না। কোনো কিছু কেমন জানি মিলছে না, এলোমেলো লাগছে। আবার ভেতরে আরেকটা সন্দেহ দানা বাঁধতে লাগলো। আমরা তো মানব সন্তান, আমরা তো এত চালাক এবং এত ধূর্ত হতে পারি, এটাও তো সম্ভব হতে পারে যে এইখানে খচ্চর বাহিনীর হাতে পড়ে অথবা কোনো কিছুর পাল্লায় পড়ে হোক রঘুনাথের ছেলে মহীশূরকে আটকাতে পারে। এই সন্দেহ আমার ভেতরে ছিল। কিন্তু আমার স্বপ্ন, আমার স্বপ্ন আমাকে যেটা বোঝায় এখানে মহীশূর আছে আর এইখানে তো রঘুনাথ দাসের ছেলেটাই, ওদের হাতে কবজা। এই অবস্থায় পসিবিলিটি চিন্তা করার চাইতে আমার দরকার খচ্চর বাহিনীর কাউকে। তো চোখ বন্ধ করে খচ্চর বাহিনীর প্রধানকে ডাক দিলাম, কই, তুই বাইরে আয়, আমি জানি তুই এইখানে, এই দেখ আমি এই জায়গায়, এই অন্ধকারে কেউ নেই, আর যে আছে সে বাইরে, সে ভেতরে আসবে না। তার হাতে আগে পরে অনেকবার অনেকবার জিল্লাত খেয়েছিস, ভালো মতো জিল্লাত খেয়েছিস, মনে আছে? ওই যে দেখ রাস্তার উপরে দাঁড়ানো, আমি এইখানে। আমার জানা দরকার রঘুর দাসের ছেলেটা কোথায়, রঘুর ছেলে কোথায় বল। আশপাশ একদম নীরব, কোনো কথা নেই, কোনো কিচ্ছু নেই, কোনো উত্তর না। কয়টা মিনিট গেছে আমি যাই না, কিন্তু একটা হাসির শব্দ আসলো ঠিকই, তার ছেলের হাসি। উপর থেকে কিছু একটা পড়লো, যে জিনিসটা পড়লো আমার চোখের সামনে অন্ধকার। তো আমি বলেছিলাম যে হাঁটুর নিচের বাকি অংশটুকু স্পষ্ট বুঝতে পারছি না, অন্ধকার। যেইভাবে জিনিসটা পড়েছে মনে হয় একটা মানবী, মানবের পক্ষে পড়া ওইভাবে সম্ভব, কিন্তু ওইখানে কোনো মানুষ ছিল না। কারণ যখন আমি চিন্তা করছিলাম এটা কি রঘুর ছেলে নাকি, ওই দূর থেকে আমি সে ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে না, ওইটা একটা সলিড ডেড বডি। আমি সাহেব আমাকে দূর থেকে ইনফরমেশন এটাও দিয়ে দিয়েছিলেন, তুমি যে জায়গায় আছো এই জায়গায় দুইটা অংশের অবস্থান, একটা হচ্ছে স্বাভাবিক জমি জমা যেটা এই মুহূর্তে জঙ্গল, এবং এক কর্নারে টোটাল 9টা কবর রয়েছে যার মধ্যে 3টা গত 1 বছরের, বাকিগুলো অনেক আগের। ওই 3 কবর থেকে 1 কবরের লাশ তুলে আনা, তোমার চোখের সামনে যা আছে ওটা একটা কবরের লাশ। কিন্তু ভাগ্যক্রমে ভেতরে সবকিছু শুকনা, কোনো কিছু আর ভেজা নেই, কিন্তু কাপড়টা কোন এক অদ্ভুত কারণে তখনও ইন্ট্যাক্ট, কিন্তু অন্ধকারে তো সেটা বোঝা যায় না। আমি মনে মনে জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে লাশ কি চারপাশে ছড়িয়ে পড়েছে নাকি, উনি বললো না সব এক জায়গায়, সব এক জায়গায় একই স্থিতাবস্থায়। তখন আমি চোখ বন্ধ করে আমি আবার ওকে ডাক দিলাম, তুই আমার সামনে আয়। আমি সব আমাকে বললো যে তুমি কাটে কোনা, মানে দূর থেকে। উনি আমাকে বললেন যে তৃতীয় পক্ষের নজর তোমার উপরে পড়েছে, তৃতীয় পক্ষ জানে তুমি এসছো। ওই সময় পুরো জঙ্গলটা না হঠাৎ আলোকিত হয়ে ওঠে, জানেন। একটা বড় ডেকচি বসানোর জন্য, সেই ডেকচির উপরে পানি দিয়ে আপনি যদি রান্না বসান, সেই বড় ডেকচি, বিয়ে বাড়ির ডেকচির মতো, তো যে পরিমাণ আগুন আপনার দরকার সেই পরিমাণ আগুন জ্বলে উঠলো আমার কাছ থেকে প্রায় আরো অনেক দূরে, কত দূরে আমি জানি না, কিন্তু সেই আগুনটা না দাউ দাউ করে জ্বলছে, উনুন চুলা জ্বলছে রীতিমতো, লাকড়ি স্তূপ। মুহূর্তের ভেতরে আগুন এত বেশি ঘন হয়ে গেছে। আমি এখান থেকে তাকিয়ে ওই দূরবর্তী জায়গায় লাকড়িটা যে লাল হয়ে জ্বলছে ওটা দেখতে পাচ্ছি, এবং ওই দূরবর্তী জায়গা থেকে, মানে আমি যে জায়গায় আগুন, তো দূরবর্তী জায়গায় জ্বলছে তাই না, আমি ওই আগুনের পেছনে মহীশ্বরের চেহারার একটা অংশ দেখতে পাই যেটা অন্ধকারের মধ্যে বিলীন হয়ে যায়। ওই আগুন মহীশ্বরের। আমার মন বলল যে ওইটা হচ্ছে ও সাধনা স্থল, তার মানে রঘুর ছেলে, মানে রঘুনাথ দাসের ছেলে, সে ওইখানে বসে সাধনা করেছে, তার মানে তার সাধনায় সে সাড়া দিয়েছে, বাবা যেটা পারেনি ছেলের দ্বারা সেটা সম্ভব হলো। কিন্তু ছেলেকে কিভাবে ওরা নিয়ে গেল প্রশ্ন এখন এটা। আমার মন বলছে যে মহীশূর এখানে ডাকে সাড়া দিয়েছিল, কিন্তু এখন মহীশূর টের পেয়েছে আমি এখানে। আমি দ্বিধাদ্বন্দ্বের ভেতরে ছিলাম যে আমি ওদিকে যাবো কি যাবো না। ওই দ্বিধাদ্বন্দ্ব দূর করে নিজের ডান হাত নিজের গলায় চেপে আমি ওইদিকে এগুচ্ছিলাম। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন কেন নিজের ডান হাত দিয়ে নিজের গলা চেপে ধরে রেখেছিলাম, নার্ভের উপরে কন্ট্রোল রাখার জন্য, কারণ আমার হার্টবিট বেড়ে গিয়েছিল তখন, আমার প্রেশার বাড়তে শুরু করেছিল তখন, দুইটা একসাথে হচ্ছিল, পালপিটেশন এবং হার্টবিট, আইবিপি দুইটাই। আমার খুব খারাপ লাগছিল তখন, এবং যখন বুক ধরফরায় আপনি ধীরে 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 কায়ল হয়ে পড়বেন। আমি ওই অবস্থায় অনেকখানি সময় লাগলো, কারণ উঁচু নিচু এবড়ো থেবড়ো জায়গা, এমনকি পানির মতো পড়ে গিয়েছিলাম, বললাম না অল্প অল্প আলো জ্বালাচ্ছিলাম। কিন্তু একটা সময় যখন আমি একটা সজোরের নিঃশ্বাস ফেলার শব্দ পাই যেটা বাতাসে ভেসে আসে, তখন বুঝতে পারলাম যে আর্টিফিশিয়াল লাইট জ্বালালে মহীশূর চেতে যাবে যে কোনো সময়, এটা তার ওয়ার্নিং। এবং এই জঙ্গলে আমি সাহেব আমাকে ধাক্কা দিয়ে সরাবার আগে বা সেফ করার আগে মহীশূর ঠিকই আমাকে লাথি হোক গুতা মারা হোক যেটা হোক দিয়ে দিবে, অর্থাৎ বিপদে সবার আগে আমি পড়ব। এবং এই স্পেসটা, যে স্পেসে আমি ঢুকলাম, ওই স্পেসের পুরো বিচরণ এরিয়াটা, যতটুকু জায়গা বিচরণ করা সম্ভব, এই জায়গাটা কেমন জানি অদ্ভুত। এইখানে কোনো প্রেজেন্সই নাই, এইখানে খচ্চর বাহিনীর কোনো প্রেজেন্সই নাই, কোনো অনুভূতি নাই, কোনো কিছু নেই, কারণ ওই দুইটা শব্দ আমি এখনো পাচ্ছি না যে জায়গাটা আমি ঢুকলাম, ওই রেডিয়াস, ওই বিচরণ এরিয়ার ভেতরে। আগুনটা এখন আমার থেকে আনুমানিক 15-20 ফিট দূরে, 15-20 ফিট দুইটা রুম দূরে, এইরকম দূরে। ওই সময় না আমি দেখলাম জঙ্গলের ভেতর থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা বিকট কালো মহিষ ওই আগুনের পেছনে ওই অন্ধকার জায়গা থেকে সে বেরিয়ে আসছে। সাতটা বিকট বড় মহিষ, আমরা মহিষ দেখেছি কিন্তু রাস্তাঘাটে, একেবারে ধীর স্থির ভাবে আগুনের পেছন থেকে, মানে অন্ধকার জায়গাটা থেকে তারা বেরিয়ে এসছে। তারা কিন্তু আসলেই আসলেই তারা মহিষ। এখানে কোন রকমের চোখের ভিড়কি নাই, কারণ কোন বস্তু যদি দাঁড়ায় তবে তো তার ছায়া পড়বে তাই না, ওদের ছায়া আমি পড়তে দেখছিলাম। এবং এবং ওরা যে জীবিত প্রাণী সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম, কারণ জীবিত জীবিত প্রাণীর হিসাব নিকাশ অন্যরকম। আমার দিকে তাকানো সবাই, ভালো করে নিজের গায়ের জামাটার দিকে একবার তাকালাম, পরে দেখলাম যে না, আমি তো অলিভ কালারের জামা পরা, কিন্তু এরা তো আবার ভুল দেখতে পারে চোখে। আমার হাত পা কাঁপছে এখন ভয়ে, কারণ জন্তু জানোয়ারের সাথে পারা যায় না। আর বললাম না যে ধীরে ধীরে ওজন বাড়া শুরু হয়ে গেছে, এখন এখন আর আগের মতো আর হাই স্পিডে দৌড় দিতে পারি না। আর দৌড় দিব কোথায় জঙ্গলের ভিতরে? গাছে তো উঠতে অনেক সময় লাগবে আমার। আমি শেখকে বললাম যে আপনি কি একবার এখানে আসবেন? উনি ওইখান থেকে উত্তর দিল না। এখন এক দুই তিন কদম দিয়ে রামার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, যেভাবে একটা স্বাভাবিক ভাবে মহিষ হাঁটবে না ওইভাবে। আমার সামনে এক একজন আস্তে আস্তে প্রায় চলে এসছে, একটা রুমের গ্যাপ। আমার যে পালপিটেশন কি পরিমাণ বেড়েছে তা আমি জানি, অন্য কেউ জানে না। এবং আমার কেন জানি মনে হচ্ছিল যে ওরা চাইলে, ওদের সবার শিং তো আবার ওইভাবে খাড়া না, শিংগুলো পেছন দিকে ঘুরানো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল যে ওরা চাইলে আমার কিডনির পেছন দিক দিয়ে খুব সহজেই ওদের শিং ঢুকিয়ে আমাকে মেরে ফেলতে পারবে। এবং আমার কিডনির সাইডগুলোতে না অস্বাভাবিক রকমের একটা অনুভূতি আসছিল, যেন মনে হচ্ছিল আসলেই ওরা আমার কিডনির দুই সাইডের দিকে তাকাচ্ছে। ওরা আসলো, ওদের সাথে আমার সাথে তখন গ্যাপ 10-12 ফুটের, আর কোনো গ্যাপ নেই, এইটুকুই গ্যাপ। ওরা দাঁড়ানো, ওই স্বাভাবিকভাবে নিজেদের যেরকম শব্দ করা দরকার সেরকম শব্দটা করে, এবং ওই এক্সাক্ট মোমেন্টে আমার এমন ব্যথা শুরু হলো পেটে। এই ব্যথা আমি আমার জীবনে কখনো অনুভব করিনি, কখনো না। এই ব্যথাটা হচ্ছে এরকম, অনেক সময় মানুষের স্প্যাজম হয় পেটের ভেতরে গ্যাস আটকে যে, ওই সময় যে ব্যথাটা হয় এর চাইতে কয়েক গুণ ইন্টেন্সিভ ব্যথা ছিল ওইটা। কারণ আমি কলাপস করে বসি, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। এই ব্যথাটা ছিল এরকম যেন ব্যথাটা ব্রিদিং নিচ্ছে এবং ব্রিদিং ছাড়ছে, মানে ব্যথাটা যেন নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস নেওয়ার সময় ব্যথাটা একটু কম ব্যথা দিচ্ছে আমাকে, এবং যখন নিঃশ্বাস ছাড়ছে ওই সময় তীব্র ব্যথা দিচ্ছে আমাকে। এবং আমি যে মানুষ সহ্য করতে পারি, আমি তো জানি আমার চিৎকার কোনো কাজে আসবে না, এখন কিচ্ছুতে কাজে আসবে না। আমি দমও নিতে পারছিলাম না, নিঃশ্বাসও নিতে পারছিলাম না। আমি দাঁড়ানো মানুষ বসে পড়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে যে আমি ডানে কাঁধে বামে কাঁধে কোনো কিছু করেও, এমনকি কোমরের পেছনের দিক থেকে দুই হাত দিয়ে চেপে আমি ব্যথা থামাতে পারছিলাম না। ব্যথাটা এত মারাত্মক ছিল ব্যথা, এবং ওই সময় এরা আমাকে যে ঘিরে ফেলেছে এটা আমি বুঝতে পারিনি, কারণ আমি ব্যথা তো কাতর, আমি ব্যথা সহ্য করতে পারছি না। আমার স্পষ্ট মনে আছে যে আমার ডান হাত এবং শরীরের ডান পাশ একেবারে মানে ঘষে দিল একটা মহিষ, এবং ওর গায়ের গন্ধ তখন আমার গায়ে চলে আসলো। এর কিছুক্ষণ পরে আমি উঠি, নামি, সোজা হই, অনেক কিছু করছি, কিন্তু ব্যথা কমছিল না। খেয়াল করলাম যে আমার সামনে এখন একটা মহিষ দাঁড়ানো, এবং আমি আবারও কলাপস করে পড়ে যাই। আমার মনে হচ্ছিল যে শেষ আমি, কারণ আমার মনের ভিতরে একটা ভয় সবসময় কাজ করে, আর ওইটা করতে পারে, তা হচ্ছে যে আমি মরার সময় হয়তো আমি একা মরব, মানে ওই সময় ওই জায়গায় কেউ উপস্থিত থাকবে না। আমার ওই ভয়টা ওই সময় লাগলো যে তাহলে এটাই ওই দিন, এখন শেষ, সব শেষ। কারণ এই ব্যথার ইন্টেন্সিটি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার এরকম মনে হচ্ছিল যে হয়তো আমার দুটা কিডনি কেটে ফেলেছে এখন, এরকম লাগছিল আর কি। কারণ ব্যথাটাও আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, তো আমার মনে হচ্ছে আমি শেষ। তারপর আমি শুধু লাই লাই লাল্লা বলবো আর কি, ওই সময়টা বাকি একসেপ্ট করে নিয়েছি যে আমি এখানে শেষ, আমার আর কোনো নেই। পেছনে আমার স্ত্রী, আমার পরিবার, আমাদের টিমের মেম্বার, আপনারা, এক ঝলকে সব চলে আসলো চোখের সামনে মনে হলো, কিন্তু তারপরে ব্যথাটা না জাস্ট নাই। আর দুম করে ব্যথাটা নাই। এবং যেই মুহূর্তে দুম করে ব্যথাটা নাই, নিঃশ্বাস নেওয়ার পরে টের পেলাম যে না ব্যথা নাই, মানে পেটে হাত দিলাম না সব নর্মাল সব নর্মাল, এবং মাথা যখন উঁচু করলাম না, বলেছিলাম যে আমার সামনে তখন একটা দেখেছিলাম আমি মহিষ, এখন আমার সামনে কয়টা মাথা আমি নিজে যাই না, এবং ওদের গা থেকে আসা গন্ধ এখন এগুলো সব আমার নাকে ঢুকতে শুরু করেছে, ওরা আমার সামনে ওদের মাথা সব দেখতে পাচ্ছি, আমি পেছনে কি আছে আমি জানি না, আমাকে দেখছে ভালোভাবে, কেন দেখছে সেটাও আমি জানি না। ওই যে মুখে যে জাবর কাটে না, আমি দেখিনি কখনো মহিষকে জাবর কাটতে, কিন্তু আমি মনে হচ্ছে যে আমার সামনেটা এরকম করছে এখন, যে যার মতো শব্দ করে, নাক দিয়ে শব্দ করে না, ফুসফুস এরকম শব্দ করে না, এরকম শব্দ করে আমাকে আরো কয়েক দফা কাঁপিয়ে পরে সবাই আমার চোখের সামনে থেকে সরে গেল, কিন্তু আমার সামনে যে ছিল সে তখনও। এবং আমার কেন জানি মনে হলো এ হচ্ছে মহিষের কোনো না কোনো দূত মনে হলো। তা আমি কি মনে করে জানি তাকে বললাম, এবার যাও, এবার যাও, আমি তার সাথে কথা বলবো। কথাটা বলার সময় আমার মনে আছে যে আমার দম প্রায় ফুরিয়ে গিয়েছিল, মানে নিঃশ্বাস নিতে নিতে কথাটা বলেছিলাম। ও যাওয়ার সময় না আমাকে একটা লাথি মারল, এবং ওই লাথিটা সরাসরি আমার এই যে হাত এবং মানে ডান দিকের উরুর অংশের দিকে লাগলো, লাথিটা সরাসরি ঘুরের দিক দিয়েও লাগে নাই, যেন সে ছলনা করলো বা ঠাট্টা করলো আমার সাথে। ওই আতঙ্কটা এবং ওই পালপিটেশন আমার পুরো শরীর এত ক্লান্ত করে ফেলেছে যে আমি এখানে চাইলে দুই তিন দিন টানা ঘুমাতে পারবো, আর শরীরে এত আরাম লাগছিল তখন। কিন্তু তারপরও আমার উদ্দেশ্য তো আলাদা, আমার উইল পাওয়ার বেশি, আমার চোখ ভেঙে চুরে আসছে তখন ঘুমে, কিন্তু তারপরও আমি আরো কয়েকটা কদম দিলাম। আমি কয়টা কদম দিলাম আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে এখন আগুনটা, আগুনের ডিস্টেন্সটা এতখানি যে আমি আর এক পা আগানোর পরে আমি আগুনের তাপ টের পাই, তারপর আমি পিছিয়ে আসি। এখন চারপাশ অনেক গরম, কিন্তু আগুনের তাপে ক্ষতি হওয়ার মতো না। আমার খেয়াল আছে যে আমি মানে চোখটা বন্ধ করে রাখছি, আমি শুধু চাচ্ছি ঘুমাতে, কিন্তু আমার কান একদম সজাগ। এবং ওই আবছা ভাবে যখন চোখ খুললাম, আমার সামনে একটা থালা, এবং থালা যে ধরে রেখেছে তার হাত কেমন জানি এর ব্যাখ্যা আমি দিতে পারবো না। থালা, মহিষের আমার সামনে দাঁড়ানো, আমি স্পষ্ট বুঝতে পারছি না যে সে আমার সামনে দাঁড়ানো, কিন্তু ঠিক কাইয়মকে যেভাবে সেটা থালা নিয়ে এসেছিল, ওই থালার ভিতর অনেক কিছু ছিল, আমাকে সেভাবে দেখাচ্ছে যে নেই নেই বা নিবি এরকম কিছু। আমি ডেনাই করছি কি হ্যাঁ তা আমার মনে নাই, কিন্তু আমি আবার চোখ বন্ধ করে ফেলেছি, শুধু খুব চোখে খুব। আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কি পরিমাণ ঘুম পাচ্ছে তখন আমার। আমার কেন জানি মনে হলো যে এরা আবার আমাকে ড্রাগ রেটেড করে দিল কিনা। তো ওই উইল পাওয়ারটা আমার ভেতরে ছিল, চোখ ঘুম দেখে চোখ বন্ধ রেখেই আমি হাত দিয়ে থাবা দিয়ে থালাটা ধরতে গেলাম। আমি জানি যে থালাটা ওই জায়গায় আছে, কিন্তু থাবাটা যে পড়লো সোজা আমার হাঁটুর উপরে, আমার হাতের থাবাটাই, ডান হাতের থাবাটাই, অর্থাৎ ততক্ষণে কিন্তু ওইখান থেকে থালাটা সে সরিয়ে নিয়েছে। চোখ ডুলছিলাম রীতিমতো তাকিয়ে দেখার জন্য চারপাশ, চোখ ডুলছিলাম, এবং ওই অবস্থাতেই আমি বলছিলাম রোগুর ছেলের খবরটা কি, রোগুর ছেলে কি বেঁচে আছে, যদি বেঁচে থাকে তাকে দরকার। কি উত্তর আসছে সেটা আমার মনে নেই, মনেই নেই, কেন জানি মনে হলো এখনো মনে হয় যেটা গম গমে শব্দ শুধুমাত্র, আর কোনো কিছু না, মানে সে যে শব্দে কথা বলেছে বা যে ভাষায় কথা বলেছে তা হয়তো আমি বুঝি না, বা তার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি ভালো করে শোনার চেষ্টা করছিলাম যে তার মুভমেন্ট কোন জায়গায়, চোখ বন্ধ অবস্থায় তার মুভমেন্ট আমি পুরোপুরি ধরতে পারছিলাম যে সে আমার চোখের ডান দিকের কোনা বরাবর, মানে ডান দিক কান এবং ডান চোখ এর মাঝখানে যতটুকু যে পয়েন্ট, এই পয়েন্ট বরাবর সে ঘুরে ঠিক আমার কপাল বরাবর যে পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত সে আসছে। আবার সে ঘুরে ওই কান এবং ডান চোখের মাঝামাঝি যে পয়েন্ট হবে এই পয়েন্ট পর্যন্ত সে আসছে, আবার ঘুরে কিন্তু ঠিক নাক বরাবর পয়েন্টে চলে আসছে। মানে এইরকম মানে ডিস্টেন্স মেনটেন করে সে এরকম এইরকম কৌণিক ভাবে সে মুভ করছে বারবার। এখন কেন জানি আমার মনে হচ্ছে যে সে আমাকে একের পর এক বিভিন্ন জিনিস সাজছে, যেমন উপহার, উপঢৌকন, অনেক কিছু। ওই সময় চুপচাপ বসে থাকার সময় না, আমি বুঝতে পারছি যে আমার শরীরের উপর থেকে আমার নিজের কন্ট্রোল চলে যাচ্ছে বারবার। এখন সময় নিজের শরীরের উপরে কন্ট্রোল ফিরিয়ে নেওয়ার। আমার চোখ তখনও বন্ধ, মারাত্মক ঘুম আমার ভেতরে। আমি উঠে দাঁড়াই, আমার দুই হাতের মুঠ আমি শক্ত করি, নিঃশ্বাসটা নিলাম কিন্তু এবার ছাড়লাম না। এবার নিঃশ্বাস ধরে রেখেছি ঠিক সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আর নিঃশ্বাস ধরে রাখা সম্ভব না, ছাড়তেই হবে। ঠিক ওই সময় দুই হাত মুঠো করেছিলাম বললাম না, দুই কানের নিচে সজোরে ঘুষির মতো মারলাম যাতে কানের ভিতরে ইমিডিয়েটলি তালা বাজে আমার। এবং যখনই আমি কাজটা করলাম এবং একই সময় যখন আমি আমার নিঃশ্বাসটা ছাড়লাম, আমার উপর দিয়ে কত ধরনের ভার যে নেমে গেছে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। সবার আগে আমার কান খুলে গেছে, আমার চোখের উপরে যে ঘুমের ভাবটা ছিল সেটা উড়ে গেছে, আর আমি দাঁড়ানো, আমার পেছনে আগুন জ্বলছে। আমি এবার জানতে চাচ্ছিলাম যে কেন এইখানে মহীশূর, সে নিজের মতো এখানে কেন অবস্থান করছে, কেন সে বাইরে বাইরে এদের কি কাউকে কিছু করছে না কেন। যখন আমি এটা ভাবলাম তখন পেছনের থেকে শব্দ আসলো, মহীশ যেরকম শব্দ করে ওরকম, কিন্তু শব্দটা হাওয়ায় ভেসে আমার কানে এসছে, ফিজিক্যালি না, এই শব্দটা ইশারার শব্দ। বাম দিকে মাথা কাত করে পেছনের দিকে একটু দেখলাম, শুধুমাত্র আগুনটা জ্বলছে ওই স্পেসে, ওই আগুন যে জায়গায় জ্বলছে, মানে আমি যে জায়গায় বসেছিলাম কিছু সময়ের জন্য, মানে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, ওই জায়গাটা থেকে তখন আমি সরে এসেছি, ঠিক ওই জায়গাতেই মনে হচ্ছে যে রঘুনাথ দাসের ছিল বসত। অনেকক্ষণ ধরে যদি কোনো জায়গায় একটা মানুষ বসে থাকে এবং সেটা যদি দিন পার করতে থাকে, ওই জায়গায় সেই ছাপটা বসে মাটির উপরে। এবার আমি চারপাশে ভালো করে লক্ষ্য করতে শুরু করলাম, কারণ চারপাশে যখন আপনি আগুনের আলোতে দেখবেন রাতের অন্ধকারে, তখন আপনি কি খুঁজবেন অন্ধকারের ভেতরে? আমি খুঁজছি মহীশূর এখানে আটকা কেন সেটা জানার জন্য। চারদিকে তাকাচ্ছি শুধুমাত্র দেখার জন্য যে এখানে কোনো অদৃশ্য বাধা আছে কিনা। এবং ওই সময় শুধু আমি এটাই চাচ্ছিলাম যে কোথায় বাঁধন সেটা আমাকে দেখা, বাঁধনটা কোথায় সেটা আমাকে দেখা। কিছু সময়ের ভেতরেই আমার সামনে পুরো ম্যাপটা ফুটে ওঠে, আমার চোখের কল্পনা শক্তিতে কিন্তু সেটা বাস্তব চোখ দেখছে না, বাস্তব চোখ আমার হাত দেখতে পাচ্ছে কিন্তু আমার অন্তরের চোখ দেখতে পাচ্ছে আমার হাতের উপরে আরো কিছু জিনিস আছে। বোঝাতে পারলাম এই বাস্তব চোখে আমি তা দেখছি না, আমি সেই ব্যারিয়ারটা দেখতে পেলাম। এবং কেন জানি আমি বুঝতে পারলাম আমার পেছনে আগুন যেটা সেটা নিভে গেছে। এবার আবার একটা দেশলাই যেভাবে মানুষ ধরায় সেইভাবে আগুন টলে উঠলিতে মতো, মানে দেশলাই বাজার শব্দ পর্যন্ত এসছে, মানে দেশলাইটা ঘষলো যে সেই শব্দ। এবার বাম দিক দিয়ে না ঘুরে ডান দিক দিয়ে ঘুরে তাকাই, আগুন জ্বলছে। সাধনা করার জন্য তারা বিভিন্ন রকমের বেদি তৈরি করে, আগুনের রিকোয়ারমেন্ট থাকে অনেক কিছুর, ওরকম একটা বেদি জ্বলছে কিন্তু সেটা কেন জানি মনে হচ্ছে কোনো মাটির মালসা বা কোনো কিছু এরকম। একটা লোক বসা আমার চেয়ে স্বাস্থ্যের দিক দিয়ে অর্ধেক হবে, সে লিকলিকে গরম তার, সে বারবার ধুনো দিচ্ছে বা কোনো কিছু দিচ্ছে, সম্ভবত ধূপ, এবং সে তার সাধনা চালিয়ে যাচ্ছে। আশপাশে কিছু জিনিসপত্র যেটা দেখা যায় না কারণ আগুনের উচ্চটা খুবই কম, ওই তো কাকে জানি দেখা যায়। আমি দেখতে পাচ্ছি ডান দিকে সেটা হবে লোকটার বাম দিকে, তার হাত সোজাভাবে ধরে দুই দিকে যদি মেলে ধরে, হাতটা যদি বাম দিকে কিছুটা ঘুরায়, ঠিক ওই অংশ থেকে দূরে মাটির উপরে আমি দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট ইটের কণা বসাতে। খচ্চর বাহিনী ছোট্ট ছোট্ট ইটের কণা বসাচ্ছে। যে ইটের কণা বসানো শুরু হয়েছে তার বাম হাতের পেছনের কিছুটা অংশ থেকে, সেই ইট বেছানোর কাজ শুরু। তার পেটের পিছন দিক দিয়ে ঘুরে ডান দিক হয়ে, তার মানে সেই লোকের ডান দিক হয়ে, আমি এখন যেহেতু ঘুরে তাকিয়ে আছি, তা আমার বাম দিক ঘুরে ঘুরে ওরা একটার পর একটা ইট সাজিয়ে রাখছে আমার পেছন দিক দিয়ে ঘুরে। ঠিক লোকটা ডান মানে বাম হাত যে জায়গা ছিল সেখানে আসলো, তার মানে এক হাত জায়গা তখনও ফাঁক, ওই ইটের ব্যারিয়ার ওই এক হাত জায়গার ভেতরে নেই। আমি দেখতে পাচ্ছি যে ওরা সবাই ইটের চারপাশে চুপচাপ বসে রয়েছে, এতটুকু এতটুকু মানে টেঙ্গি সাইজের মানুষের মতো, কিন্তু মানুষও না, টেঙ্গি সাইজ 1-2-3 ইঞ্চি। ওরা ওই জায়গায় নড়াচড়া করছে পিঁপড়ার মতো, এক একটা ছোট্ট ছোট্ট ইটের সুরকিগুলোর পেছনে লুকানো হয়। একজন অপেক্ষা করছে, ওরা বুঝতে পারছে যে এখানে এসে সে ডুববে। এরপরে আমি দেখলাম যে ছেলেটা পড়ে গেল। ওই ছেলেটা যে বেদিশনে বসা, সে যে কি করছিল কে জানে, সে পড়ে গেল এবং তার উপরে সে পড়েছে কাত হয়ে, এবং কাত হয়ে পড়ার পর তার উপরে একটা পা রাখা। আগুনটা প্রায় নিবুনিব এখন, আর আমি তাকিয়ে দেখতে পাচ্ছি এক তলার চেতে বড় চার পাশের গাছের সাথে মিশে রয়েছে মহীশূর। আর যেটাকে আমি পা দেখছি সেটা একটা গাছের বড় ডাল, বড় একটা মানুষের সাধারণ উরুর চেতে বড়, ওই ছেলেটার উপরে পাড়া দিয়ে রাখা। এবং ঠিক ওই মুহূর্তে আমার নজর গেল ওই এক হাত ফাঁকা জায়গাটায়, যে জায়গাটায় ইটের সুরকিগুলো বিছানো হয়নি, এবং সেইখানে ইটের সুরকিগুলো মানে এত দ্রুত গতিতে বিছাচ্ছে খচ্চর বাহিনী, যেন ওরা না বিছাতে ধরা পড়লে ওরা শেষ হয়ে যাবে। ব্যাস ইটের সুরকিগুলো দেওয়ার পরপরই যেটা আমি বুঝতে পারলাম, সেইখানে আটকা পড়ে গেছে, মানে তাকে আটকায়নি কেউ, সেখানে বিচরণ করতে পারছে ওই সীমানার ভেতরেই। খচ্চর বাহিনী তার হাত থেকে বাঁচার জন্যই, মহীশূরের হাত থেকে বাঁচার জন্যই তাকে এই সীমানা দিয়ে আটকে ফেলেছে। তাহলে খচ্চর বাহিনীর কাজ কি এখানে? আর বুঝলাম যে খচ্চর বাহিনী ওকে আটকে দিয়েছে, তাহলে এখন রঘুনাথ দাসের ছেলেকে কেন খচ্চর বাহিনী নিজেদের কব্জা রাখবে? এই উত্তর ভাবছি, কিন্তু আমি তো এখন মহীশূর যেখানে বিচরণ করে যাচ্ছে আমি সেই সীমানার ভেতরে, আমি পেছনে দিয়ে ঘুরে তাকানোর পর আমার কলিজের ভিতরে এত জোরে একটা বাড়ি মারলো, আর যে রিয়াকশনটা আমার বের হলো আতঙ্কের কারণে, সেই রিয়াকশন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি চমকে উঠে চিৎকার দিয়েছিলাম, কারণ আমার সামনে গাছপালা যেন বাঁকা হয়ে এগিয়ে এসছে। গাছপালা, তাদের ডাল, তাদের পাতা সবকিছু বাঁকা হয়ে এমন একটা ফিগার হয়ে আছে যেন ওইটা এই ডালপালার ভেতরে, এই গাছপালার ভেতরে, এই সমস্ত কিছুর ভেতরে সে মিশে রয়েছে। মানে তার চেহারার একটা অবয়ব এই ডালপালা তৈরি করেছে, গাছগুলো আমাদেরকে ঝুঁকে আছে রীতিমতো। আমি ছিটকে যখন পড়ি তখন এই গাছগুলো যেমন ওই যে রাবারের ব্যান্ড দিয়ে যদি একটা সফট কোনো কিছুকে শক্ত কোন মানে সফট কোনো কিছুর আগা কি একটু নুইয়ে ছেড়ে দিলে যেরকম হবে, গাছগুলো নিজেদের জায়গায় ফেরত গেল। আমি ওই সীমানার বাইরে এসে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলাম, আর কেন জানি মনে হলো যে ভবিষ্যৎ চায় যাতে আমি ওকে এখান থেকে সরাই। এখন কারোর উপকার করা বা না করা এটা যা যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার পারপাস হচ্ছে এখানে আমি জানি রঘুনাথ দাসের ছেলে এখানে। এখন মনের ভেতরে একটা ভয় লাগতে লাগলো, আরো অবাক হলাম যে ওই যে লাশটার কথা, লাশটা যেখানে পড়েছিল মনের ভেতরটা এরকম বোঝালো যে তোমাকে আর এদিক ওদিক খুঁজে লাভ নেই, কারণ স্বপ্নটা ওই একই সময় মাথার ভেতর আবার ট্রিগার করলো। একটা আঙ্গুলের ডায়ামিটার যতটুকু হয় অতটুকু ডায়ামিটারের ভেতরে একটা জুতোকে সে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই সময় আমার মনে হলো উপর থেকে লাশ পড়েছে না, মানে সব শুকিয়ে যাওয়া লাশ, কাফনের কাপড়টা কোনো না কোনো ভাবে ইন্ট্যাক্ট ওই কবরই। তাহলে আমি ড্যাম শিওর যে ওই কবরের ভেতরে রঘুনাথ দাসের ছেলে, এবং আমি কবর কই খুঁজব? কই দেখি না তো, কবর কই কিচ্ছু দেখি না। ভাবছি যে কোন দিকে কবর, কি আশা বিষয়, এই সবকিছু কথা চিন্তা করব। পরে হুট করে খেয়াল হলো যে আমার উরুতে ব্যথা করছে প্রচন্ড। আমি আমার উরুতে হাত দিলাম, ভয়ঙ্কর ব্যথা করছে, কিন্তু আমার উরু মানে পকেটের ভেতর কি জানি ছিল। পরে দেখলাম ওই লাইটটা আমার পকেটের ভেতরও ছিল। মনে করেছিলাম যে আশপাশে পড়ে গেছে, এগুলো সব হচ্ছে আল্লাহর ইশারা, এগুলো সব হচ্ছে মানে এই যে সাহায্য, আর কিছুই না। লাইটটা ধরলাম, লাইটটা জ্বালালাম, চারপাশ পেছনে আগুন টাগুন কোনো কিছু নেই। ওই বিচরণ অংশটুকু যে জায়গাটা সে বিচরণ করত, ওই জায়গাটার থেকে তখন শুধুমাত্র ধূপের সুঘ্রাণ আসছে এবং বাতাসের ভেতরে এরকম একটা অস্তিত্বের অনুভূতি যেন সে আমার দিকে তাকিয়ে আছে। এখন লাইট মেরে বোঝার চেষ্টা করলাম, কিন্তু জানি না কোন দিক দিয়ে আমি এদিকে এসেছি। আমি কিন্তু বলেছি বারবার, যখন আমি জঙ্গলে ঢুকি পেছনের দিকে হচ্ছে রাস্তা, এখন আমি জঙ্গলে কোন দিকে আছি আমি জানি না, রাস্তা কোন দিকে সেটা জঙ্গল দিয়ে বোঝা যাচ্ছে না, কারণ রাস্তাটা কিন্তু নিচু ছিল, মানে উপর থেকে নিচের দিকে, মানে আমি যে জায়গায় এই জায়গাটা নিচু জায়গা, রাস্তা উঁচু জায়গা, চেনা যাচ্ছে না রাতেরবেলা। চোখ বন্ধ করলাম, লাইট জ্বলছে, চোখ বন্ধ করে রঘুনাথ দাসের তালাশ না করে, মানে রঘুনাথ দাসের ছেলে তালাশ না করে আমি তালাশ করতে লাগলাম ওই ব্যাগ, ওই 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 জিনিসটা যেটা হচ্ছে উপর থেকে নিচে পড়েছিল, যেটা নাকি লাশ। ওই কাফনের কাপড়টাকে আমি খোঁজার চেষ্টা করছিলাম আমার চোখ বন্ধ করে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাকে অনেক দূর রাস্তা হেঁটে যেতে হবে, তারপরে হয়তো আমি সেটা পেতে পারি। আমি ওটা ফলো করছিলাম, আমি ওই রাস্তা ফলো করে যাচ্ছিলাম ঠিক সেই দিকে যেদিকে যেদিকে ওই কবরের অংশটা থাকতে পারে। কিন্তু আমি এলাম কোথায় জানেন? এক্স্যাক্ট সেইখানে যেখানে আমি প্রবেশ করেছিলাম, মানে যেদিক দিয়ে প্রবেশ করেছিলাম, এবং লাশটা উপরের দিক থেকে যে পড়েছিল ঠিক ওই জায়গাতে, এবং আমার চোখের সামনে লাইট মারা অবস্থায় আমি দেখতে পাচ্ছি লাশ। কাফনের কাপড়ের অবস্থাটা এরকম যে কাফনের কাপড়টা তো রং তো বদলে গেছেই, কিন্তু এটার সাথে কোনো না কোনো ভাবে মাটি এমন ভাবে অ্যাডজাস্টেড হয়ে আছে যে এটা এখনো কিছুটা ইন্ট্যাক্ট, সম্পূর্ণ না, এবং উপর থেকে পড়ার কারণে কিছু জায়গায় ফেটে গিয়েছে, আলগা হয়ে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, মানে টেম্পারলেস, মানে টেম্পারহীন একটা কাপড়। সে কাপড়টা জাস্ট ফাটলে যেরকম হবে উপর থেকে, ওইভাবে ফাটা। আর মনে হলো যে মানুষের হার, কিন্তু আমি জানি না কোন, মনে হলো ভুলও হতে পারে, কি জানি বেরিয়ে আছে দুই একটা, তো বাইরে গড়িয়ে মানে গড়িয়ে গড়িয়ে আরো দূরে গেছে ওই পড়ার ফোর্সের কারণে। আমি আমি সাহেবকে খুঁজলাম, খুঁজছি, টের পাচ্ছি আশপাশে আছে, কিন্তু কেন জানি তাকে সাড়া দিচ্ছে না। আমি বুঝতে পারলাম যে সে চায় আমি নিজেই যাতে এই লাশটাকে ক্যারি করি, এবং আমি এটাও বুঝতে পারছিলাম যখন আমি লাশটাকে ক্যারি করব ঠিক তখনই আমি গোরস্থানের খবরটা খুঁজে পাব, মানে গোরস্থান কোন দিকে, অর্থাৎ এই জঙ্গলে উদ্দেশ্য যেটা সেইটার দিকে কিন্তু আপনাকে ধাবিত করে নিয়ে যাচ্ছে সবকিছু। কে করছে, কিভাবে হচ্ছে, সেটা বোঝার বিষয়। ততক্ষণ পর্যন্ত কিন্তু খচ্চর বাহিনীর কোন রকমের উপস্থিতি আমি টের পাইনি, কিন্তু আমি এটুকু বুঝলাম যে কয়েকটা অংশ ওই কাপড় ফেটে যে বেরিয়ে এসছে সেটা তো বডির অংশ। এখন আমি ঢুকাবো কিভাবে? আজকে থেকে দেড় দুই বছর আগে যখন কাজ ছাড়ি তখন এটা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না, এমনকি ইমার্জেন্সি কেসে যখন আমি ওই মেয়েটার লাশের পেছনে ঘুরি, তখনও এটা আমার কাছে ম্যাটার করেই নাই। কিন্তু কিন্তু কতদিন মারাত্মক হেজিটেশন ফিল করছিলাম যে আমার এটা ধরারই দরকার নেই, মানে ধরিস না, রোগ হতে পারে, বিপদ হতে পারে, তারপরও ধরা তো লাগবে, যেটা হচ্ছে উপায় আর নাই, ধরা লাগবে। আমি ওই মানুষ যে খুব সহজে হাত দিয়ে ধরতে পারতাম সেই মানুষ তখন পারছি না, মানে মনের ভেতরে বিভিন্ন রকমের খেয়াল আসছে যে মানে পাতা দিয়ে ঠেলে ঠেলে ঢুকাই, আর যদি পাতা দিয়ে সুবিধা না হয় তাহলে পায়ে স্যান্ডেল খুলে ওই স্যান্ডেল দিয়ে ঠেলে ঠেলে ঢুকাই, মানে অদ্ভুত ধরনের কথাবার্তা মাথার ভেতরে আসছে, কিন্তু আমি তো এই কথাকে গুরুত্ব দিই নাই। আমার স্বাধীন সত্তার উপরে আমার যথেষ্ট কন্ট্রোল রয়েছে, বাকিটা আল্লাহরাতে, আল্লাহ ভালো জানেন। আমি এই ভাবনাগুলোকে নিজের উপরে চড়তে দিইনি, আমি বসি আর ডান হাত দিয়ে আমি অংশটা ধরি, আমি জানি এটা কোন অংশ, কোন হাড় মানব দেহের, এরকম কয়েকটা অংশ ওই যে ফাটা কাপড়ের নিচ দিয়ে কোন রকম ঢুকিয়ে দিই, এছাড়া আর কোন উপায় নেই। এবং ঠিক সেই সময় আমার পেছনে এক এক করে যে অদ্ভুত ধরনের শব্দ তৈরি করছিল ওরা, এরা সবাই উপস্থিত হয়ে আমার পেছনে শব্দ করছে, অদ্ভুত ধরনের শব্দ, যেন এক একটা ব্রাঞ্চ বা এক একটা গ্রুপ কয়েক লক্ষ পিপার, অদ্ভুত ধরনের শব্দ। তা আমি পেছনের দিকে যখন তাকাই আমি দেখতে পাই যে গাছে মাটিতে একজনের ঘাড়ে তো আরেকজনের ঘাড়ে, আরেকজনের মাথায় তো আরেকজনের মাথায়, এরা সবাই এখানে উপস্থিত। এক একটা সাইজ হাইটে বড় জোর 1.5 ফিট, দুই একটা বড় জোর 3 ফিট, কিন্তু 90% উপরে এক একটা সব 1 ফিটেরও উপরে বা একটু নিচে। খচ্চর বাহিনী আমার চোখের সামনে। আমি জিজ্ঞেস করলাম এত সময় লাগলো কেন আমার চোখের সামনে আসতে, উত্তর দে ওই পাশ থেকে কিচের মিচের শব্দের বাইরে কোনো শব্দ না। আমি বলে দিলাম যে এটা আমার লোক, আমি এখানে এসছি আমার লোকের জন্য এসছি, আমার লোক কোথায়, আমার লোককে তোরা কেন লুকিয়ে রেখেছিস বল। ওখান থেকে উত্তর আসে না, বরং আমার চোখের সামনে 3.5 ফিটই একটা পন্ডিত এসে দাঁড়ালো। ততক্ষণে আমার ফোন, আমার ওই যে ফ্ল্যাশ লাইটের লাইট আমি অফ করে দিয়েছি। লম্বায় হাইটে 3 ফিট, এটা আমার চোখের সামনে, কে জানি বলতে চাইলো, আর আমার পাটা যে আমার ইচ্ছার বাইরে চললো সেটাও আমি জানি, অর্থাৎ আমি ওকে লাথি মেরে ফেলে দিয়েছি। তখন বলতেই দেয়নি, হঠাৎ করে অহংকার অনুভব করছিলাম, আর ওই অহংকার অনুভব করার সময় আমি ওদেরকে উদ্দেশ্য করে বলছিলাম যে তোরা আমার সামনে আসার সাহস পাস কি হবে, আমি কি আর আগের মতো, আমি তো আর আগের মতো না। তখন আরেকজনের উপরে আরেকজন চোরে আমার চোখের সামনে আসে, দুজনের হাইট প্রায় 6 ফিটের মতো, তাও কাছাকাছি কয়েক ইঞ্চের ব্যবধান। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম রঘুনাথ দাসের ছেলে কোথায় বল, ছেলেকে না নিয়ে আমি এখান থেকে যাব না। এখন ওরা ওই সময় ইশারা দিল নিচের দিকে, অর্থাৎ মাটির তলে, এটা তো আমার বিশ্বাস হয় না, ওদের পক্ষে ওই সুরঙ্গে কোনো মানুষকে নিয়ে যাওয়া সম্ভব না, একটা মানুষকে শ্রিঙ্ক করে পিঁপড়া আকৃতিতে নেওয়া সম্ভব না। আমি সুন্দর করে বললাম দেখ মাথা মোটা দল, আমি যদি ধরি না, একটা লাথি মারলাম আর এই যে আমার সামনে 3 ফিটের দুইটা 6 ফিট, উপরটা শুধু গলা ধরবো আর নিচেরটারে কিন্তু আবার জোড়াটা লাথি মারবো, তখন আমি আপনি বলে দিবি। তো ওইখান থেকে যে আমার চোখের সামনে একদম হাইট বরাবর সে আমাকে বুঝালো, আমি তো ইতিমধ্যে জানি, মানে ও বুঝাচ্ছে আমি ইতিমধ্যেই নাকি জানি ওই ছেলে কোথায়, আমি খুঁজছি না, আমাকে এটা বুঝালো, এটা কিন্তু মৌখিক ভাবে সে বোঝায় নাই আমাকে। তখন আমার মাথার ভেতরে আসলো
আরে তাহলে তাহলে ওইটাই কবর থেকে লাশ উঠিয়েছে ওরা? তাহলে রঘুনাথের ছেলেকে কবরে লুকিয়ে রেখেছে, কনফার্ম।
এখানে আমাদেরকে জিজ্ঞেস করলাম, কবর কোন দিকে বলতো? ওই যে 3 ফিটের দুইটা মিলে 6 ফিট হয়েছিল না, ওই উপরেরটা 3 ফিটের কাঁধ থেকে লাফ দিল, পেছনে দৌড় দিল, আমার সামনে যে 3 ফিট বালা ছিল ওইটাও দৌড় দিল, গাছগুলোতে যে 1 ফিট সাইজের গুলো ছিল সেগুলো সব দৌড় দিল, চোখের সামনে থেকে সব গায়েব হয়ে গেল হুট করে। ওরা সবাই তো পালালো, কবর খুঁজতে হবে এখন আমাকে। তো আমি লাইট মেরে এদিক ওদিক দেখার চেষ্টা করলাম, কিছু দূর এগুলাম এদিক ওদিক, তারপরে কেন জানি মনে হলো যে আমি এক জায়গায় চৌকির মতো ঘুরছি শুধুমাত্র। এভাবে চৌকির মতো ঘোরা যেতে পারে না, তখন আমি আবার চোখ বন্ধ করলাম। এদিকে চারপাশে অনেক শব্দ, অনেক অদ্ভুত রকমের বিভিন্ন শব্দ, ওই শব্দগুলো তৈরি করছে কেবল খচ্চর বাহিনী আর অন্য কেউ না। কিন্তু তখন পর্যন্ত আমার মাথার মধ্যে একটা ব্যাপার কাজ আসেনি, যেটা পরে আসবে। আমি চোখ বন্ধ করে কনসেন্ট্রেশন ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না বিভিন্ন রকম শব্দের কারণে। কিন্তু আচমকাই আমি আমি সাহেবের কাছ থেকে যে খবরটা পেলাম তখন, মানে উনি দূরে দাঁড়িয়ে সমস্ত তামাশা দেখছেন যে তামাশা কেন হচ্ছে। উনি আমাকে ইনফরমেশন দিলেন আমি যাতে দিক পরিবর্তন করি। দিক পরিবর্তন করার পর আমার চোখের বাম দিকের কর্নারই হলো সেই জায়গা। আমি দিক পরিবর্তন করলাম, দিক পরিবর্তন করার পরে বাম দিকে চোখ খুললাম, মানে চোখ করে বাম দিকে তাকালাম। এটা কিন্তু এখন এই মুহূর্তে ঘুরে ফিরে ওই জায়গাটা, যে জায়গাটা হচ্ছে মনে আছে আমি বললাম যে এক হাতের মতো ফাঁকা রয়েছে, ওই সরকি দিয়ে ওরা যে বাধা তৈরি করছিল, মানে বাধারা বন্ধ করে দিচ্ছিল এখানে মহীশূরকে আটকে রাখার জন্য, ওই যে ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গা থেকে ওইখানে দাঁড়ালে ঠিক ডান চোখ যতটুকু, মানে যে কৌণিক দূরত্বে অবস্থান করছে ওই কৌণিক দূরত্বে। তখন পর্যন্ত আমার খেয়াল আসেনি যে এই জায়গায় ফাঁক ছিল প্রায় 1 হাত, যেটা ওরা সুরকি দিয়ে খুব দ্রুত বন্ধ করেছে। কেন বন্ধ করেছে সেটা বুঝতে পারিনি তখনও। তা আমি ওইদিকে আগাচ্ছি, যত আমি ওইদিকে আগাচ্ছি না তত আমার সামনে একটার পর একটা জিনিসপত্র পড়তে লাগলো। পুরাতন একদম বাজে বাতিল হয়ে যাওয়া হাড়ি থেকে শুরু করে গাছের ডাল, মানুষের জুতা, মানুষের গায়ের ওড়না, মানুষের মাথার টুপি, এমন কোনো কিছু নাই যে আমার চোখের সামনে এসে পড়ছিল না। এবং প্রায় 2-2.5 মিনিট পর আমি ওই জায়গাটা খুঁজে পাই এবং বুঝতে পারলাম যে কিছু দূরে জঙ্গল শেষ হয়ে যাবে, মানে এটা হচ্ছে জঙ্গলের মানে যে সাইডে রয়েছে ওই সাইড দিয়ে ঢোক প্রবেশ মুখ, মানে কয়েক কদম বা কয়েক ফিট পরে জঙ্গল শেষ। কারণ আমি অপোজিটে দেখতে পাচ্ছি ধানি জমি, ঠিক নিচু জমি। এক মুহূর্তে আমার ওই নদীর পাড়ে যাবার ওই জায়গাটা কথা মনে পড়লো, কারণ ওই যে জায়গা থেকে আমি নদীর পাড়ে যেতাম ওই জায়গাটা উঁচু, কিন্তু নিচু জমি থেকে উপরে উঁচু জমিতে। আর এখন দেখতে পাচ্ছি যে আমি উঁচু জমিতে, সামনে নিচু জমি, কারণ ধান ক্ষেতকে স্পষ্ট দেখা যাচ্ছে। পেছনে একটা শব্দ হলো আমার, পেছনের শব্দকে গুরুত্ব দিলাম না, লাইট মারলাম। হ্যাঁ, একটা কবর খোঁড়া, এবং কবরটা যে দিক দিয়ে খোঁড়া, খোঁড়ার অবস্থা দেখলে মনে হয় না কোনো মানুষ এখানে থাকতে পারে, কিন্তু মানুষকে এখানে রাখা কঠিন না। কিন্তু পেছনে আবারও শব্দ হচ্ছে যেন ভারী কোনো কিছুকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি নোটিস করি নাই। আমি টের পেয়েছি যে ভারী কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার মাথায় হুট করে রঘুনাথ দাসের ছেলের কথা একদম গায়েব হয়ে গেল। এবং মাথার ভিতরে একটাই টার্গেট তখন, ওই লাশটাকে দাফন দিতে হবে, আবার ওই লাশকে লাশের জায়গায় ফিরিয়ে দিতে হবে। এখন আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি ওই জায়গাটা মনে করুন যে একটা মাথা বালিশ, আমরা মাথায় বালিশ দিই, ওই বালিশের অর্ধেক পরিমাণ জায়গা, অর্ধেক পরিমাণ জায়গা, বিশাল বড় বালিশ নয়, যেটা ছোট বালিশ আর কি। কেবল ওই কাপড়টাই ঢুকতে পারবে যে কাপড়টা উপর থেকে নিচে ফেলেছিল ওরা। তো পেছনের দিকে তাকালাম, এখানে কিন্তু কাউকে আমি পাইনি। পেছনের দিকে তাকালাম এবং এবার আমি এগিয়ে যেতে শুরু করলাম। রাস্তা আবারও ভুল হলো, কিন্তু এই ভুল হওয়ার পরেও আমি কিন্তু ঠিক ওই জায়গায় যে পৌঁছাই যেখানে হচ্ছে কাপড়টা পরেছিল, যে বললাম না হারার অংশে আমি ঢুকেছি। এখন এটা উঠাতে কিভাবে, আরে উঠাবো কিভাবে, মন বলছে এটা কি ধরবি, এরা তো মানুষের লাশ, কি ধরবি তুই, কিন্তু আমি আগে ধরতাম তো, আমার তো কোনো সমস্যা হতো না, তার মানে জং ধরে গেছে, ওই সুযোগ তো আমি দেব না। আমি যখন ওই লাশটার কাপড়টা ধরি না, আমার হাতে কাপড়টা জাস্ট ঝরে যাচ্ছিল, মানে এটার অবস্থা এমন। মুখের মধ্যে লাইটটা নিয়ে নিলাম, আশপাশ থেকে অনেক বড় বড় কতগুলো ঘাস আছে ওগুলোকে টান দিলাম, কারণ ছিঁড়েনা গোড়া থেকে টান দিয়ে যা পেরেছে ছিঁড়েছি, এমনকি ওগুলো দিয়ে আমার হাত পর্যন্ত কেটেছে। ওই ঘাসগুলোকে দিয়ে কোনো মতে আমি নিচে একটা স্পেস তৈরি করলাম, যাতে আমি লাশটাকে মানে ওই কাপড়টাকে সহজে ঢুকাতে পারি, মানে উঠাতে পারি। এবং ওই স্পেসটা তৈরি করতে যাওয়ার পরও কয়েক জায়গা দিয়ে কাপড় ফেটে হাড়গোড় বেরিয়ে এসেছে, কিন্তু আমাকে এর মর্যাদা যতটুকু সম্ভব রাখতে হবে। মুখে আর বেশিক্ষণ ধরে রাখতে পারছি না লাইট। এক পর্যায়ে আমি খেয়াল করলাম আমার প্যান্ট ধরে কে জানি টান দিচ্ছে, তাকে দেখি যে একটা পিচ্ছি ইতর আমার প্যান্ট ধরে টান দিচ্ছে আর ভেটকাচ্ছে। ওকে একটা লাথি যে মারলাম, ও যে কোজা পড়লাম আমি জানি না। ওই লাশকে আমি অনেক কষ্টে আমার বাম হাতের উপরে নিয়েছি। কিভাবে? ঘাসগুলো দিয়ে যে বেডের মতো করার চেষ্টা করেছিলাম ছেড়ে 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 ছেড়ে, ওই ঘাসগুলোর উপরে কোন রকম ঠেলে 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 আমি এই কাপড়টা উঠাই, যে কাপড়টা মাটির সাথে লেগে এখন পুরো ঝরঝরে আছে। এরপরে সেটাকে ধরার জন্য ব্যবস্থা করে ইমিডিয়েটলি বাম হাত ঢুকিয়ে দিয়েছিলাম, যাতে করে কাপড়টা ব্রেক না হয়ে যায়, মানে ভেঙে যেতে না যায়। এখন এই যে কয় কেজির মতো ওজন, এই পুরোটা আমার বাম হাতের উপরে। এখন আমার মুখে তার লাইট ধরে রাখতে পারছি না, আমার ডান হাতের লাইট কোন রকম বাম হাতের ওই যে ঘাসগুলোকে ধরে রেখেছে ডান হাত দিয়ে, এবং কোনো মতে আমি এগিয়ে যাচ্ছি কবরের দিকে। এখন আমি যখন কবরের কাছে পৌঁছাতে যাব, ধরুন আর কত, অল্প একটু বাকি 10-15 হাত, আমার পাটা ধরে টান দিল এবং আমি নিচে পড়লাম, এবং নিচে যে বিভিন্ন জিনিসের ভেতরে পড়েছি, তো আমার পেট, বুক, মুখ, ঠোঁট কোথায় যে আমি ব্যথা পাইনি আমি জানি না। কচ্ছর বাহিনী আমার পা ফুসকে আমাকে ফেলে দিয়েছে, এবং আমার স্পষ্ট মনে আছে যে ওই একটা হাড্ডির বাড়ি আমার কপালে লেগেছিল, এবং আমার হাত থেকে লাইটটা দূরে কোথায় জানি যে পড়ল, সুইচ অফ, সুইচ বন্ধ। এদিক ওদিক হাতাতে লাগলাম আগে, উঠে পেটের মধ্যে ব্যথা পেয়েছি তো হাতাতে লাগলাম আগে, এবং হাতাতে হাতাতে আল্লাহর অশেষ রহমত, কারণ আল্লাহকে বারবার বলছিলাম যে আল্লাহ আমার হারানো দরকার। আমি লাইটটা পেয়ে যাই, লাইটটা পাওয়ার পরে লাইট মারার পরে দেখলাম যে সর্বনাশ হয়ে গেছে, সমস্ত কিছু ছিঁড়ে নষ্ট হয়ে পড়ে গেছে এইখান থেকে 10-12 হাত দূরে, মানে 10-12 ফিট দূরে। আর কি করব বুঝতে পারছি না। পরে সিদ্ধান্ত নিলাম যে যতগুলো হাড়ের টুকরা আমি দেখবো সবগুলোকে আমি ছুড়ে ছুড়ে মারবো গর্তের দিকে। এখন এছাড়া আমার উপর নাই, আর কোনো উপায় নেই। তো আমি যখন ওই গর্তের দিকে মারছি, একটাও যে ওই গর্তের ভেতরে যা পড়ছে না, গর্তের সামনে যে আটকে যাচ্ছে, মানে আমাকে আবার ওদেরকে ওইখানে ফেলতে হবে, মানে গর্তের ভেতরে ঢোকাতে হবে। তো একটা একটা করে হাড় আর ওই অংশগুলো আমি ওদেরকে যত মারছি, তত ভেতরটা কেমন জানি গোলাচ্ছে আমার। কারণ আমি না খুলির একটা পাশ দেখতে পাচ্ছি তখনও, এটা মানুষের মাথার খুলি, তাতে 2-4 হাড়, যে হাড়গুলোকে স্পেসিফিকলি চিনবেন না সেগুলো খুব সহজে ধরতে পারবেন, কিন্তু যখন দেখবেন টিবি বা অন্যান্য বোনগুলো আমি আর ধরতে পারিনি, আমি আর ধরতে পারিনি। তো আমি যখন ওই কবরের কাছে গেলাম, কবরের কাছে গিয়ে আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম, কিন্তু ওই মুহূর্তে ওই হাড়গুলোকে নিয়ে টান দিয়ে কি জানি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো পেছন দিয়ে ঘুরে তাকিয়ে অতক্ষণে যখন লাইট মারলাম, লাইটটা পড়তে পড়তে এরা লাফ দিয়ে দিকে সরে গেছে। এখন উপরে না এক ধরনের অনুভূতি, এই অনুভূতি ভালো অনুভূতি না। উপরের থেকে যে অনুভূতি পাচ্ছে তা হচ্ছে যে কোনো সময় আমার উপরে বড় ধরনের হামলা হতে পারে। এখন যা হচ্ছে তা শুধুমাত্র আমার সাথে খেল, মানে খেলা। এ কিন্তু আমাদের অতীত শত্রু, এটা কিন্তু খোলে না কোনো কিছু। এবং এদেরও রাগ আছে আমার উপরে, আর আমারও এদের উপরে অনেক রাগ আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমি সবসময় এদেরকে পেয়েছি, কিন্তু আজকে পরিবেশটা ভিন্ন। আজকে সবকিছু ওদের অনুকূলে, মাটির নিচে যে মুভমেন্ট হচ্ছে সেটা আমি টের পাচ্ছি, ওই শব্দগুলো আমি টের পাচ্ছি, শুনতে পাচ্ছি আমার নিজের কানে। তারপরও নিজেকে তৈরি করে নেওয়ার জন্য জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম, আর পা দিয়ে ধাক্কা দিয়ে যতগুলো পারি আমি হাড় সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, আর না স্পর্শ করে সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। বিশেষ করে কাপড়ের ফাঁক থেকে যখন আমি দেখলাম যে খুলির একটা অংশ, দেখুন আপনি কিছু অঙ্গ না দেখলে ততক্ষণ পর্যন্ত শান্তি পাবেন, কিন্তু ওই কিছু অঙ্গ দেখে ফেললে আর শান্তি লাগবে না। কারণ তখন আপনার মাথার মধ্যে এটাই কাজ করবে, আপনি যে পা দিয়ে যে জিনিসটাকে ধাক্কা দিচ্ছেন এটা একটা সময় হিউম্যান বডি ছিল, তো আপনি বিভিন্ন রকমের কনফিউশনের ভেতরে পড়ে যাবেন, তখন উপায় থাকবে না। আর আমি যে জায়গায়, এখানে তো আমার হাতে তাকে সম্বন্ধের মতো কোনো কিছু নেই, এক্সেপ্ট পা দিয়ে ধাক্কা দেওয়া ছাড়া, কারণ আমি হাত দিয়ে ধরতে পারবো না, জং ধরে গেছে। আমি ঠেলে 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 নিয়ে গেলাম, 3-4 ফিট বাকি ছিল, প্রায় নিচের দিকে নেমে এসছি ওই উঁচু জায়গাটা থেকে। ওই সময় পেছনের দিক থেকে আবার আমার পাটা পায়ে জুতো ধরে টান দেয়, এবং ওই জুতো ধরে টান দেওয়ার কারণে আমি মুখ থুবড়ে আবার পড়ি এবং আবারও আমি ব্যথা পাই। কিন্তু এইবার পেটে ব্যথা পাওয়ার পরে আমি খুব বেশি গালিগালাজ করি, খুব বেশি, কারণ তখন আর আর হচ্ছিল না, আর হাত মুট হয়ে এসেছিল, এবং আমি না বুঝেই ঘুষি মারতে শুরু করি। 2-3টা ঘুষি এলো পাথরি এদিক ওদিক যে পড়লো মাটির উপরে, কিন্তু 4 নম্বর ঘুষিটা যে একেবারে বা 4 নম্বর বা 5 নম্বর ঘুষিটা সরাসরি একটা হাড্ডির উপরে যে পড়ে, এবং আমি হাতে বিশ্রী ভাবে ব্যথা পাই। মনে হলো যেন আমার হাড়ের কয়েকটা অংশ ভেঙে গেছে রীতিমতো। কিন্তু তারপরও ওই ব্যথা হজম করে লাইট জ্বালানোর পরে বুঝতে পারলাম যে আমি একটা কাছাকাছি চলে এসেছি, এখন শুধুমাত্র এটুকু দিতে পারলেই হলো। এবং ওই সময় আমার হাত থেকে লাইটটা নিয়ে যাওয়ার চেষ্টা করলো ঠিকই, কিন্তু আমি লাইটটা দিলাম না, কারণ লাইটটা ধরেছিল আমার পেছনের দিক থেকে, টান দিয়েছিল মানে হরকা টান, কিন্তু আমার হাতে লাইটটা শক্ত অবস্থায় ছিল। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে এরা আমার চোখের সামনে ঠিক আগের মতো একই লাইন আপে, এবং আমি এটাও বুঝলাম যে একদল আমার পেছনেও। আমি লাইট বন্ধ করে দিলাম, কারণ লাইট বন্ধ করা ছাড়া তার উপায় নেই। লাইট বন্ধ করে বললাম, রঘুনাথ দাসের ছেলে কোথায় বল? ওইখান থেকে উত্তর হলো, সেই একই গীত গেয়েই যাচ্ছেন, গেয়েই যাচ্ছেন, আর অন্য কোনো গীত গেয়ে বেড়ান না? অন্য কোনো গীত আছে? অন্য কোনো গীত কি শুনবেন? আমি বললাম যে না, আমি তোদের কোনো কথাই শুনব না, তোরা কোন গান গাবি না গাবি এটা তোদের ব্যাপার, কিন্তু আমার লোক কোথায় বল? ওরা ইশারা দিল সবাই একসাথে, ওই ছোট্ট টাইনি যেগুলো আছে সেগুলো সহ সবাই একসাথে ইশারা দিল, এমন ভাবে যে তারা উপরে নির্দেশ করছে, মানে ওরা বোঝাচ্ছে যে সে উপরে চলে গেছে, মানে মরে গেছে। এই চান্স নেই, এটা আমার বিশ্বাস হয় না যে সে মরে গেছে। সরাসরি বললাম, এইটার কোনো চান্স নাই, তোরা ওকে মারিস নাই, ওরা মরেও নাই, তোরা ওকে কোনো না কোনো জায়গায় আটকে তো রেখেছিস, বলছিস না এখন, কয়দিন পরে সবকিছু নিজে থেকে দেখবি সেট হয়ে গেছে, যে তোরা চাইলেও আর সেই প্ল্যান মতো কাজ করতে পারবি না, তো যে প্ল্যানের জন্য ওকে তোরা গায়েব করে রেখেছিস, ওই প্ল্যান তোদের সাকসেসফুল হবে না। তো আমাকে বল, রঘুর ছেলেটা কোথায়? ওরা তখন ভেঞ্চি কাটছিল আমাকে। ওই মুহূর্তে মাথার ভেতরে এমন একজনের কথা মনে এলো যার কথা আমি আর আগে এক মুহূর্তের জন্য ভাবিনি। আমি এবার দেখি যেতে লাগলাম ঠিক ওই জায়গায়, যে জায়গাটাতে ওই যে এখন তো সেই জায়গাটা সামনের দিকে হবে, এখন তো পেছনের দিকে না, ডান দিকেও না, বাম দিকে সামনে বরাবর। মানে আমার পজিশন থেকে মানে মূলত আমি ওই পজিশনে হাঁটলে আমি রাস্তা পেয়ে যাব বাবা। তো সেই পজিশনের দিকে আমি হাঁটতে লাগলাম, কারণ আমার লক্ষ্য হচ্ছে মহীশূর। কারণ ওরা সুরকি দিয়ে কিন্তু ওকে আটকে রেখেছিল, মানে সীমানা বন্ধ করেছিল বা কোনো কিছু। আমার পেছনে ওরা শব্দ করছে বিভিন্ন রকমের, কখনো বানরের, কখনো বিভিন্ন পাখি, বিভিন্ন রকমের শব্দ ওরা আমার পেছনে সবাই মার্চ করছে, আমাকে তাচ্ছিল্য করছে ওরা সবাই। আমি হেঁটে যাচ্ছি ঠিক ওই জায়গাটাতে, যেই জায়গাটায় ওই সীমানা। কোন সুরকি তো আমি দেখিনি, আমি তো সুরকি দেখেছিলাম ওদেরকে দিতে, আমি সেই জায়গায় কোনো সুরকি দেখিনি, কিন্তু আমি জানি কি করতে হবে। আমি ওই জায়গাটা যে দাঁড়ালাম এবং ওই সীমানার ভেতরে পা দিলাম, যে সীমানাটা হচ্ছে মহীশূরের বিচরণের সীমা। আমার পেছনে ওরা তখনও ওদের ভেতর থেকে কে জানি বলছিল যে আমার হাতে সোরা আছে, ওর গলাটা এখনই কাইটা দিই, বলে দেন হুকুম। আমি এই কথা শুনলাম, আমার তো এক পা ভেতরে ওই বিচরণ জায়গার ভেতরে। আমি শুধু বললাম যে মহীশূর তুমি মুক্ত, তখন বলেছিলাম তুমি, কিন্তু বলা উচিত ছিল আপনি। আমি বলেছিলাম যে তুমি মুক্ত, যেই মুহূর্তে আমি বলেছি মুক্ত, কোন জায়গায় জানি আগুন দাও দাও করে চলে উঠলো, খেয়াল করি নাই। কারণ এরপরে কি হয়েছিল জানেন, দাও দাও করে আগুন তো জ্বলে উঠল, আমার সামনে যে গাছপালা ছিল, যে গাছপালা নুয়ে এসে একটা আকৃতি ধারণ করেছিল আমার সামনে, সেই গাছপালা নুয়ে এসে আমার সামনে আকৃতি ধারণ করলো। এবং ওই আকৃতি ধারণ করার পরে কেন জানি মনে হলো যে আকৃতি ধারণ করে আমার সামনে মহীশূর দাঁড়ানো, কিন্তু দানবের রূপে না, মহীশূর রূপে, দাড়ির মতো রয়েছে তার, তার স্বাস্থ্য অনেক বড় বিকট, তার চোখ স্বর্ণের মতো জ্বলজ্বল করছে, আর তার সারা শরীরের বিভিন্ন জায়গায় জ্বলজ্বল করছে স্বর্ণের মতো। ওইভাবে টান দিল নাক মুখ, যেভাবে একটা মহিষ টান দেয় শব্দ করলো একনোলেজ করার। আমি শুধু ঘুরলাম আর আমি দেখলাম যে ওই 2-3 ফুট সাইজের, এমনকি 1.5 ফুট সাইজের সৈনিকরা, অর্থাৎ খচ্চর বাহিনী, ওরা তখনও সেইখানে। আমি আলো মারলাম না, কারণ আমি আগুনের আলো তো দেখছি এবং পেছনে শুধুমাত্র 2-1টা ভারী কদমের শব্দ। তারপর হচ্ছে শুধুমাত্র আছাড় আর আছাড়, অজস্র পাখির কণ্ঠে চিৎকার, অজস্র পোকামাকড়ের কণ্ঠে চিৎকার, অজস্র ভাইব্রেশন, ডান দিক দিয়ে দৌড়ানোর, বাম দিক দিয়ে দৌড়ানোর, এরা সবাই অদৃশ্য। এই সব কিছুর পেছনে একটা একটা করে ধূপ ধাপ ধূপ ধাপ ধূপ ধাপ করে শব্দ হচ্ছে, কারণ মহীশূর এক একজনকে তুলে তুলে আছাড় মারছে, যে কজনকে সে পাচ্ছে, কারণ সে যেই জায়গায় বিচরণ করত সেই জায়গা থেকে তাকে আমি মুক্ত করে দিয়েছি। আবারও তারই উপকার করলাম আমি। আমি সেই লোক খুঁজছি, সেই লোক যার জন্য এসছি, কিন্তু সেই লোকের কোনো খোঁজ কোথাও নেই। কেন জানি মনে হচ্ছে ওরা সময় থাকতে এখান থেকে সরিয়ে নিয়েছিল। ওই যে বললাম না, ঢোকার মুহূর্তেই ভারী কাউকে টেনে নিয়ে যাওয়ার শব্দ বা অনুভূতি আমি পাচ্ছিলাম। আমার মনে হয় ওরা ওই সময় রঘুনাথ দাসের ছেলেকে সরিয়ে ফেলেছে, আমার যেটা মনে হয়। কারণ ওই যে বললাম খোঁজ পাইনি, কিন্তু আমার তখনও মনে আছে, আমি যখন ওই বাকি হাড়গুড়গুলো ওই গর্তের ভেতরে ঢোকাচ্ছিলাম, পেছনে হয়তো 5-6 হাত পেছনেই আমার ওই মহীশ রূপী মহীশূর, যে কয়টাকে পাচ্ছে ওই কয়টাকে পা দিয়ে হয় নয়তো মাথা দিয়ে, কখনো শিং দিয়ে ঘুরিয়ে মারছে তো কখনো 2 পায়ের পাড়া দিয়ে, সে মেরেই যাচ্ছে শুধুমাত্র। আর আমি ওই মানব সন্তানের লাশ, তার অংশটুকু তার কবরে ফিরিয়ে দিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে কবরটা তার। এবং আমার কেন জানি মনে হয় যে এর পেছনে রঘুনাথ দাসের ছেলের হাত আছে। কিন্তু এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মহীশূরের ভয়ে ওর এক একজন পালাচ্ছে সেখান থেকে। আমি ওই হাড়গুলো ঢুকিয়ে দেওয়ার পরে মাটি আর বন্ধ করতে পারিনি, মাটি বন্ধ করার মতো আমার কাছে কোনো কিছু ছিল না, এই জন্য আমি কয়েকটা পাতা ভেঙে, মানে ডাল ভেঙে, ওই ছোট ছোট গাছের ডাল ভেঙে ওই জায়গায় দিয়ে রেখেছিলাম যে জায়গাটা গর্ত, ইশারা হিসেবে রেখেছিলাম আর কি। এবং যখন আমি এখান থেকে আসি, আমার পেছনে তখনও কিন্তু মহীশূর দাঁড়ানো, আমার সামনে রাস্তায় আমি সাহেব, তিনি চিন্তা করছেন কি তা আমি যাই না, কিন্তু আমি পেছনে ঘুরে তাকাই। এখন তো অন্ধকার, কিন্তু এক একটা গাছপালা, এক একটা অংশ, এরা এমন এক রূপ ধারণ করেছে এখন যে না আমি মহীশূরের চেহারাটাই দেখতে পাচ্ছি ওই জায়গাতে। মহীশূরকে সেখানে দাঁড়াতে হচ্ছে না, আমি ওর চেহারা সুস্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমি উপরে উঠেছি ততক্ষণ পর্যন্ত, কিন্তু আমি এখনো জানি না রঘুনাথ দাসের ছেলে কোথায় আর এইখানে কেন খচ্চর বাহিনী এসেছে। এলে কি হবে? দমন যা হওয়ার হয়ে গেছে, এই জন্যই কিছু সংখ্যক পালিয়ে গেছে আর কোনো না কোনো ভাবে রঘুনাথের ছেলেকে নিজেদের কব্জায় সে তারা রেখেছে এখনো। আমি জানি না, জানলে জানাবো।